This track was downloaded from FusionBD.com.
শুনছেন সবসময় রেডিও ফুটকে ঘুরিতে, সময় রাত 12:01। শুরু হয়ে গেল ভূত ফ্যাম হন্টেড বাই এয়ারটেল। আমি রাস্তালাটির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং নিশ্চয়ই আজকে সকালবেলার কথাটা আপনাদের সবার মনে আছে যে আজকে সকালটা শুরু হয়েছিল ঝলমলে রোদ দিয়ে। এবং সকালবেলাতেই আমার মনে হয়েছিল যে আজকের দিনটা, যে দিনটা ঝলমলে রোদ দিয়ে শুরু হলো, যত সুন্দর লাগছে তত সুন্দর হয়তো দিনের শেষ ভাগে থাকবে না। তাই হয়েছে, প্রচণ্ড গরম ছিল আজকে, এবং বিশেষ করে যারা বিভিন্ন কাজে রাস্তায় বেরিয়েছিলেন, বাড়ির বাইরে বেরিয়েছিলেন, তারা জানেন যে আজকের ওয়েদারটা কেমন ছিল। বেশ অসহনীয় গরম, এবং এখনো পর্যন্ত রাস্তায় সেই একই রকমের অসহনীয় গরম আছে। কিন্তু আমরা চাচ্ছি এমন একটা কিছু করতে যাতে আপনাদের এই অসহনীয় গরমটা, গরমের মধ্যেও আপনাদের শরীরটা কেঁপে ওঠে এবং আপনাদের শীতের কাঁপুনি আসে শরীরে, সেরকম ধরনের কিছু ঘটনা আমরা উপহার দেব আপনাদেরকে, সেই প্রত্যাশা রাখি। আর সেই জন্য আপনাদেরকে বলবো, যেহেতু ভূত এফএম চলছে, তো সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে থাকেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। সেটা কিভাবে করতে হবে সেটা আমি একটু পরে বলবো, তার আগে জানিয়ে দিই যে আমাদের সাথে কমিউনিকেট করবেন কিভাবে। আমার সাথে কমিউনিকেট করতে হলে আপনাকে মোবাইলের মেসেজের সঙ্গে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস, দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আপনারা চান যে আমাদের সাথে কোনো ঘটনা শেয়ার করবেন, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনারা জানানি আছে। তবে আজকে যারা জয়েন করে আমার সাথে তাদেরকে আরও একবার বলে দিই, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radio50.fm, which is bhootfm@radioforti.fm। এখানে নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন, আমরা সেই ঘটনাটি পড়ে শোনাবো আপনাকে, বা আপনাকে ইনভাইট করবো। খুব ভালো হয় যদি আপনি নিজেই আপনার সেই ইমেইলের শুরুতে উল্লেখ করে দেন যে আপনি কি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝেও আপনারা বিভিন্ন সময় আমাদের ঘটনা পাঠান। আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের ঘটনাগুলো লিখে না পাঠিয়ে আমাদেরকে সেটা রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিন। এবং এখন তো মানে মোবাইল হ্যান্ডসেটেই সব কিছু করা যায়, সুতরাং সেখানে আপনি চাইলে রেকর্ড করে ফেলতে পারেন এবং আমাদেরকে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন। আমরা সেটা যদি আমাদের ভালো লাগে, ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যারা পৃথিবীর যে জায়গাতে আছেন সবাইকে এই সুন্দর রাত্রির শুভেচ্ছা, এবং আশা করছি যে আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন আজকের ঘটনার জন্য। আমরা ঘটনায় চলে যাব, তার আগে জানিয়ে দিই আজকের এই এপিসোড যদি আনফর্চুনেটলি কেউ মিস করে থাকেন তাহলে কী করতে হবে। আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে এয়ারটেল এম রেডিওতে গিয়ে সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেই এপিসোডটি চাইলেই কিন্তু আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি ভূত এফএম টিউনকে আপনার কলার টিউন এবং মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। রাস্তাঘাটে আমি মাঝে মাঝে শুনি যে অনেকেই ভূত এফএম টিউনকে তাদের রিংটোন হিসেবে সেট করেছে। যাই হোক, এটা হচ্ছে ভূত এফএম টিউন, এবং আশা করছি যে এটা অনেকেই আপনাদের এখন থেকে মানে পরিচিত টিউন হয়ে গেছে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং যে ঘটনাটি আমি এখন এই মুহূর্তে পড়ে শোনাবো সেটি আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, দেশের বাইরে থেকে পাঠিয়েছেন, কেপ টাউন থেকে। এবং আমি জানি যে এই ঘটনাটা কতটা ভয়ের হবে আমি বলতে পারবো না, বাট খুব অদ্ভুত টাইপের। আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা যে সমস্ত সিচুয়েশনের মধ্যে যাই, সে সমস্ত সিচুয়েশন হয়তো আমাদের নিজেদেরই ক্রিয়েট করা। আবার অনেক সময় মনে হয়, যেমন আমি বলতে পারি যে বাথরুমে যাই যখন, আমরা যখন আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যাওয়ার পরে আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখেছি যে এই যে পাইপ দিয়ে পানি যাবার যে শব্দটা, এই শব্দটা মাঝে মাঝে অনেকটা মানুষের কথা বলার শব্দের মতো শোনায়। আপনারা কখনো খেয়াল করেছেন কি যায় না? এখন আমি জানি না আসলে যে কেউ কথা বলছে নাকি আপনি সেই পানির শব্দটি অন্যভাবে শুনছেন, নাকি সিচুয়েশনটা এমন যে আপনি শুনতে বাধ্য হচ্ছেন, এটা কে বলতে পারে? এটা এটা আসলে পরীক্ষা করার তো কোনো উপায় নাই। আমি একটু আগে জিনিসটা ফেল করেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা আপনার সাথে শেয়ার করা দরকার, যে অনেক কিছু হয়তো আমরা ইগনোর করি যে না 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 এটা তো খুব স্বাভাবিক, এরকম হতেই পারে, এরকম একটা শব্দ হতেই পারে, শব্দটা আসলে কে করছে, শব্দের উৎসটা কি, সেটা আমরা কখনো খেয়াল করি না বা সেটা নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নেই। আবার যদি বেশি মাথা ব্যথা হয় তাহলে সেটা আর একটা মাথা ব্যথার কারণ হয়ে যাবে। যাই হোক, আমরা ঘটনায় চাই, যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন ঠিক তার মতো করে বলছে। সালাম আলাইকুম, আমার নাম রুবেল, আমি কেপ টাউনে থাকি 2008 সাল থেকে। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা লিখবো লিখবো করেও লেখা হয়ে ওঠেনি। আমার ঘটনাটা যদি পড়ে শোনান খুশি হব। ঘটনা যাওয়ার আগে আমি ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে একটু বলে নিই। আমি সাউথ আফ্রিকার একটা টেলিফোন কোম্পানিতে ফাইবার অপটিক কেবল টেকনিশিয়ান পোস্টে কাজ করি। কাজের সময় 95% সময় আমাকে রাস্তায় থাকতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। ঘটনাটা ঘটে 2012 সালের নভেম্বর মাসে 24 তারিখ শনিবার, আমাদের এখানে উইকেন্ড। আমাকে প্রতি মাসে 2টা উইকেন্ডে দুপুর 1টা পর্যন্ত কাজ করতে হয়। ঘটনার দিন আমি রীতিমতো কাজ করতে ব্লু ডাউন নামে একটা জায়গায় যাই, যেটা কিনা আমার অফিস থেকে 20-22 কিলোমিটার দূরে। সেখানে কাজ শেষ করে আমার প্রায় 12:15 মতো বেড়ে যায়, তাই টাইম কাভার করার জন্য আমি হাইওয়েতে যাওয়ার সিদ্ধান্ত নিই। হাইওয়ে দিয়ে গেলে 25-30 মিনিটের মধ্যে আমি চলে যেতে পারবো। দেন আমি ড্রাইভ করি যথারীতি হাইওয়েতে উঠে। এই হাইওয়েটার নাম হচ্ছে N2। অফিস থেকে 8-10 কিলোমিটার দূরে আমি তখন। হাইওয়েতে 2টা লেনের পাশে 3টা লেন, মাঝখানে 4 ফিট উঁচু করে ওয়ালের মতো করে আইল্যান্ড করা। আমি রাইট লেনে ড্রাইভ করছিলাম, স্পিড ছিল 140-150। আমার সামনে বাম পাশে 2টা গাড়ি 50 মিটার দূরে হবে। পেছনের গাড়িটা তার সামনের গাড়িটাকে ওভারটেক করার জন্য ডান পাশের লেন মানে আমার লেনে চলে আসলো। আমি এমন একটা সিচুয়েশনে পড়লাম যে আমার 3 পাশেই গাড়ি, বামে গাড়ি, সামনে গাড়ি না, সামনে গাড়ি না পারছি হার্ড ব্রেক করতে, কারণ আমার পেছনেও গাড়ির স্পিড আমার থেকেও বেশি হবে। বাঁচার জন্য ডান পাশের রাস্তা থেকে আমার ডান পাশের 2 ফিল নামিয়ে দেয়, আর আমার সামনে বিরাট একটা ল্যাম্পোস্ট, তারপর আর কিছু মনে রাখি। যখন আমার সেন্স ফিরে আসে দেখি যে আমার সামনে ড্যাশবোর্ডের হুইলটার মানে আমার ড্যাশবোর্ডের হুইলটার মানে আমার গাড়িতে, আমি ঠিক বুঝলাম না লাইনটা, দেখি যে আমার সামনে ড্যাশবোর্ড আর হুইলটার আমার গাড়িতে, আর ড্রাইভ সাইডের ডোরটা ওপেন করা এবং বাইরে দাঁড়ানো সেই দাঁড়ানো একটা মানে পেয়ার বটল হাতে একজন ট্রাফিক কপস আমার অ্যালকোহল লিমিট চেক করে আর ড্রাইভিং লাইসেন্স চেক করে। আমাকে বলে, তুমি এখানে ঘুমাচ্ছ কেন, এটা সেফ জায়গা না, তুমি তো যদি বেশি টায়ার্ড ফিল করো আমি তোমাকে ড্রাইভ করে নিয়ারেস্ট পেট্রোল গ্যারাজে পৌঁছে দিই। আমি বলে ফেললাম ওকে। দেন উনি 5-7 কিলোমিটার ড্রাইভ করার পর আমরা একটা পেট্রোল গ্যারাজে পৌঁছালাম, উনি আমাকে ওখানে পৌঁছে দিলেন। আমি রেস্টরুমে গিয়ে চোখে পানি ঝাপটা দিই, ফ্রেশ হয়ে নিই, তারপর গাড়ির সামনে যাই, যে দেখি গাড়ির বাম পাশে দরজার নিচে একটা বড় ডেন্ট, দেখে মনে হয় ক্রেন টাইপের কিছু দিয়ে গাড়িটা উঁচু করা হয়েছিল এবং গাড়িতে ফুয়েল ছিল খুব কম। তাই আমি গাড়িতে কিছু পেট্রোল ভরলাম আর ওদের জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা। ওরা যা বলল আমি তা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি কেপ টাউন থেকে 150 কিলোমিটার দূরে একটা জায়গায়, আর ঘড়িতে সময় তখন 12:52। আমি আজ পর্যন্ত এটার কোনো এক্সপ্লেনেশন পাইনি। গাড়ির জিপিএস লগারে দিয়ে আমি চেক করেছি এবং ট্র্যাকার কোম্পানি থেকেও লগ নিয়েছি, বাট কিছুই পাইনি। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো আমার গাড়িতে যে ফুয়েল ছিল তা দিয়ে 50 কিলোমিটারের বেশি যাওয়ার কথা না। আমি আমার মা ছাড়া আর কারো সাথে এই ঘটনা শেয়ার করিনি, কারণ কেউ বিশ্বাস করবে না। বাট ঘটনাটা ঘটার পর আমার জীবনে ঘটে যাওয়া কিছু পুরনো ঘটনার সাথে সম্পর্ক খুঁজে পাই, তা না হয় কোনো একদিন দেশে আপনাদের স্টুডিওতে গিয়ে বলবো। আর আপনি যে খুশি হবেন যে এখানে ভূত এফএম এর অনেক লিসনার আছেন, আমার ঘটনা যদি পড়ে শোনান তাহলে প্লিজ আমাকে একটা আমাকে জানাবেন। আমি সরি, আমি খুবই সরি আপনাকে জানাতে পারিনি, বাট আজকের এই এপিসোডটি নিশ্চয়ই আপনি শুনবেন কোনো না কোনোভাবে, এবং আশা করবো যে আপনার বাকি যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো শোনার আপনি আমাদের কাছে পাঠিয়ে দেবেন, বা আপনি দেশে এসে আমাদের এখানে বলে যাবেন, সেই অপেক্ষায় থাকলাম আমরা। এবং অদ্ভুত একটা ঘটনা যে আপনি খুব অল্প সময়ের মধ্যে 12:15 আর 12:52 এর মধ্যে 150 কিলোমিটার দূরের কোনো একটা জায়গায় গিয়েছিলেন, এবং কীভাবে গেছেন, কী হয়েছে না হয়েছে আপনি কিচ্ছু জানেন না, এবং আপনি কাজ করে ফেরার পথে এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা মানে এই এই ঘটনাটা আসলেই বেশ অবাক করার মতো, কতটা ভয় লাগবে জানি না, বাট আমি খুব অবাক হয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যারা শুনলেন তাদের অনেক ভালো লেগেছে। কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই, এবং আপনারা যারা এই মুহূর্তে জয়েন করুন তাদেরকে SMS পাঠানোর নিয়মটি আরও একবার বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি তুষার রাজশাহী থেকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা হেভি হয়েছে। সুজন আমাকে লিখেছেন যে আমরা 7 মিলে খুব আগ্রহ নিয়ে ভূত এফএম শুনছি, আমরাও খুব খুশি হলাম শুনে যে আপনারা 7 মিলে আমাদের সাথে রয়েছেন, এবং আপনাদের ব্যস্ততাকে পাশে সরিয়ে অন্য জায়গায় সরিয়ে আপনারা আমাদের সাথে রয়েছেন। সুস্মিতা বণিক আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে একা লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে নিলয় ধানমন্ডি লিখেছেন যে একজন 10 ছেলে এবং আমি একা ভূত এফএম শুনছি, বাহ অনেক সাহসী আপনারা দুজন। রনি সিয়ের থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে রাশেদ ধামরাই ঢাকা থেকে, এবং তিনি লিখেছেন যে লাভ ইউ ভূত এফএম। আমাদেরকে সিমরান SMS করেছেন জিগাতলা থেকে, এবং আমাদেরকে SMS তার কাছে অবশ্যই এই ঘটনাটা তেমন বেশি ভালো লাগেনি, এবং তিনি বলছেন যে তিনি নেক্সট ঘটনার জন্য খুবই এক্সাইটেড এবং তিনি খুব অপেক্ষা করছেন আগ্রহ নিয়ে। নদী আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন মাহি ধানমন্ডি থেকে। শিয়াম আমাদের উত্তরা থেকে SMS করেছেন, লিখেছেন তার সাথে কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তানভীর পাবনা থেকে, পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি শুনছেন, তার খুব ভয় লাগছে। আরিফ গাজীপুর থেকে আমাদের SMS করেছেন, তৌফিক SMS করেছেন, আমাদেরকে নিবির সুলতান আমাদেরকে SMS করেছেন, এবং তিনি বলছেন স্টোরিটা মোটামুটি লাগলো, নেক্সট স্টোরি আরও ভালো হবে আশা করি ইনশাল্লাহ। প্রত্যয় আমাদের লিখেছেন যে আজকের ফার্স্ট ঘটনাটা ভালো লেগেছে। আমাদেরকে এছাড়া SMS করেছেন ইথিকা, এবং আমাদেরকে SMS করেছেন সুজন, তিনি ভূত এফএমের প্রশংসা করেছেন। তোফাজ্জল বনানী থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন, আচ্ছা তিনি বলেছেন যে বাংলাদেশ ছাড়া অন্য দেশে কী করে ভূত এফএম শুনবো, প্লিজ একটু বলেন, আমরা খুব দ্রুত আপনাদের কাছে সেই সলিউশন নিয়ে আসবো ইনশাল্লাহ। জুবাইর আমাদেরকে SMS করেছেন আমাদেরকে শাহাদাত, অন্তর আমাদের SMS করেছেন তাওহিদ, এছাড়াও লিজা ওয়ারি থেকে SMS করেছেন, জয়, ইয়াসিন, রানা, প্রভাত, পলাশ, এছাড়াও আরও অনেক SMS করছেন। সবার SMS করা সম্ভব হচ্ছে না, তাহলে আরও অনেক ঘটনাই বাকি থেকে যাবে। আমরা ঘটনায় চলে যাই, আমাদের প্রথম অতিথির কাছে আমরা যাচ্ছি, এবং আমি প্রথমে জানতে চাইবো আপনার নাম, প্লিজ আপনার নামটা একটু বলবেন।
হাই, ভূত এফএম এর শ্রোতা, আমার নাম SM রাজীব, আমি ধানমন্ডি থেকে আসছি।
ওকে, আপনার যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা কোথায় ঘটেছে, ঢাকাতে না ঢাকার বাইরে কোথাও?
না, এটা ঘটেছে আমার দেশের বাড়িতে, আমার বাড়ি কুষ্টিয়াতে, কুষ্টিয়ারই একটা গ্রামে, সেটা আমার ফুপুর বাড়ি আর কি।
কুষ্টিয়ার গ্রামটার নাম বলা যাবে?
হ্যাঁ বলা যায়, এটা কমলাপুর।
আচ্ছা, জি জি, আপনি ঘটনা শুরু করেন প্লিজ।
আচ্ছা, ঘটনাটা বেশ আগের, এটা সম্ভবত 1994-95 সালের দিকের ঘটনা। সেই সময় আমি ক্লাস 5-6 পড়ি, এবং ছুটি পেলে আমি আমার পুকুর বাড়িতে আর কি বেড়াতে যাইতাম, তো 7-8 থাকা পড়তো আর কি ওখানে। তো সেই সময়কারই ঘটনা। তো একদিন, ঘটনা শুরুর আগে একটু প্রেক্ষাপটটা বলে নেওয়া ভালো। আমার পুকুর বাড়িটা ছিল মাঝখানে বড় উঠান, চারদিকেই ঘর ছিল আর কি, তিন দিকেই ঘর, এবং প্রত্যেকটা ঘরই মাটি, এবং উপরে টিন দেওয়া ছিল আর কি। আর পেছনের দিকে রান্নাঘরটা, রান্নাঘরের দেয়ালটা ভালো ছিল না, বাট উপরে টিন দেওয়া ছিল। তো যাই হোক, এক সন্ধ্যাবেলা আমার ফুপু আমাদেরকে সাথে করে তেলের পিঠা ভাজার একটা ব্যবস্থা করলো আর কি সন্ধ্যার দিকে। তো একটা ইনফরমেশন দিই যে সেই সময় পূর্ব বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, এবং গ্রাম অঞ্চল, সন্ধ্যার দিকে, 7:30-7:30 দিকে, মানে অনেক অন্ধকার, এবং সেখানে মোটামুটি গ্রামের দিকে ওই সময়টা রাতই বলা চলে, এবং বাড়ির অন্যান্য সদস্যরা ততক্ষণে ঘরে চলে গেছেন এবং হয়তো কেউ কেউ শুয়েও পড়ছে। তো যাই হোক, আমরা রান্নাঘরে খুব ইন্টারেস্ট নিয়ে, আমি এবং আমার দুই কাজিন, আমার ফুফুর দুই বোন, একজন আমার থেকে ছোট আর একজন আমার থেকে বড়, আমরা ফুফুর পাশে চুলার পাশে বসে আছি সবাই মিলে ইন্টারেস্ট নিয়ে, যে ফুফু পিঠা ভাজবেন এবং আমরা আর কি এনজয় করবো জিনিসটা। তো যাই হোক, তো পিঠা ভাজার মুহূর্তে হঠাৎ করে টিনের ওপরে একটা দুম করে আওয়াজ শব্দ পেলাম আর কি, মনে হলো যে একটা ইটের টুকরা বা মাটির ঢিল এরকম পড়ছে। তো এত রাত্রে 7:30 বাজে, অন্ধকার, ওই সময় মানে টিনের উপরে কিছু করার কথা না। তারপরও আমরা একটু হকচকিয়ে গেছি, বাট জিনিসটা নর্মাল লাগছে আমাদের কাছে। তো যাই হোক, পিঠা ভাজা শুরু হলো, আমরা আসি বসে। কিছুক্ষণ পরে হঠাৎ করে রান্নাঘরের উপরে টিনে মরমর মরমর করে শব্দ, শব্দটা এরকম, আপনারা আপনারা যারা শুনছেন আর কি, টিনের উপরে কেউ যদি হাঁটে এইরকম একটা শব্দ, যে কেউ যেন টিনের উপরে হাঁটতেছে, মুড়মুড় করে শব্দ হচ্ছে। তো আমরা হঠাৎ যখন খেয়াল হয়েছে, আমার ফুফু বলে উঠল, কে রে টিনের চালে কে? চুপ, চারিদিকে চুপ, কোনো কথা নেই। আমরা কিছুক্ষণ পর আবার নর্মাল হয়ে গেলাম, যথারীতি পিঠা ভাজা চলতেছে। 5 মিনিট হয়তো তারপরে আবার ওই আওয়াজটা, মনে হচ্ছে যে কেউ একজন টিনের উপর দিয়ে হাঁটতেছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে আমরা বের হয়ে আসছি, আমার ফুফু আমাদেরকে নিয়ে বের হয়ে আসছে অন্ধকারের মধ্যে, ফুফুর হাতে একটা কুপি জ্বালানো, কুপি আলোতে মানে তেমন কিছু বোঝা গেল না, টিনের উপর কিছুই নাই। এবং রান্নাঘরের পেছনে ছিল দুইটা তেঁতুল গাছ, পাশে বাঁশঝাড়, বাঁশঝাড়ের পেছন দিয়ে একটু ঝোড় জঙ্গল, তার পেছনে নদী। তো আমরা কিছুই খেয়াল করলাম না, জাস্ট তেঁতুল গাছটা একটু হাওয়ায় নড়তেছে, অন্ধকার, প্রচন্ড অন্ধকার, কিছুই বোঝা গেল না। আমরা জিনিসটা স্বাভাবিক মনে করেই, ততক্ষণেও আমাদের ভিতরে কোনো মানে সেরকম প্রশ্ন জাগেনি যে ব্যাপারটা কি হচ্ছে। তারপরে আমরা গিয়ে আবার যথারীতি পিঠা ভাজার পাশে বসছি, এবং বেশ কিছুক্ষণ হয়ে গেছে, 7-8টা পিঠা ভাজছে, পিঠা গরম আমরা খাবো। এই সময় এই শব্দটা আবার শুরু হলো, এবং এবার প্রচণ্ড জোরে, মনে হচ্ছে যে সত্যি সত্যি একজন মানুষ চালের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এইবার আমি জানি না, আমার খুব মনে হয় বুঝতে পারছিলেন কোনো একটা প্যারানর্মাল ঘটনা বা কোনো অস্বাভাবিক ঘটনা বুঝতে পারছি না। তো বুঝে উনি আমাকে আমাদেরকে বললো যে চল, তোদের আজকে আর পিঠা খাওয়া লাগবে না, চল ঘরে যাই। তো ঘরে যাওয়ার জন্য ওইভাবে দেখে জাস্ট আমাদেরকে নিয়ে বের হয়েছে রান্নাঘর থেকে। বের হয়েই আমরা বের হয়েই যেটা দেখলাম, মানে যেটা দেখার জন্য আসলে আসলে আমরা প্রস্তুত ছিলাম না, পেছনে যেই ঘুরছি দেখি টিনের চালের উপরে মানে একটা ছোট বাচ্চা হবে, ছোট বাচ্চা টাইপের, শরীরটা বোঝা যাচ্ছে না অন্ধকারে, তবে মুখটা যে ছোট বুঝলাম, ছোট বাচ্চা টাইপের, কিন্তু মুখটা এত ভয়ঙ্কর, রক্ত মাখা মুখ টাইপের, মনে হচ্ছে যে মানে লাল টর্চ দিয়ে কেউ যদি তার মুখে মানে আলোটা মারে কি কতটা ভয়ঙ্কর, এবং আমাদের দিকে জল জল করে তাকায় আছে। এবং আমিও দেখছি, সাথে আমার দুই কাজিন এবং আমার কুকুর, আমরা চারজনই দেখছি বিষয়টা, এবং এতটা ভয় পাইছি যে ওখানে মানে জাস্ট থান্ডার হয়ে গেছে আমরা, এবং আমার যে ছোট বোনটা ছিল ওর সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে, জিনিসটা থেকে চিৎকার দিয়ে পড়ে ওখানে অজ্ঞান হয়ে গেছে। এবং আমি মানে সময়টা ছিল 4-5 সেকেন্ড এরকম, জাস্ট ওটাকে দেখলাম যে হাওয়ায় মানে ওখান থেকে তেঁতুল গাছ হয়ে ওইটা বাঁশঝাড়ের দিকে হাওয়ায় মিলিয়ে গেল, মানে 4-5 সেকেন্ডের ঘটনা। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু হলো অন্যান্য ঘর থেকে, আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিল তারা সব বের হয়েছে, বের হয়ে তারপরে আমাদেরকে ঘরে নিয়ে গেল, আমরা বোনটাকে ঘরে নিয়ে গেলাম, মাথায় পানি দিয়ে একটু সেবা শুশ্রূষা। কিন্তু অবাক ব্যাপার হলো যে বাড়ির অন্যান্য লোকজন জিনিসটা শুনলো, খুব বেশি রিয়াক্ট করলো না। এটা তো আমার একটু অবাক লাগছে, মানে ব্যাপারটা মনে হচ্ছে যে জিনিসটা স্বাভাবিক, আমার কাছে মোটেও জিনিসটা স্বাভাবিক মনে হয় না। এবং আমার ফুফা একটু বাড়িতে রাত করে ফিরতো, পরে ফিরলো আমার ফুফা 10টার দিকে, ঘটনা ওই রকমই, সারা রাত আমরা ওইভাবে একটু ভয় আতঙ্কের মধ্যে কাটাইলাম, এবং আমার ওই ধরনের জ্ঞানও ফিরছে, জ্ঞান ফেরার পরে জ্বর আসছে। সকালবেলা যখন আমরা সকালের দিকে, তখন ওই পাশের মসজিদ থেকে একজন হুজুর আসলেন, এবং হুজুর এসে সব কিছু শুনে তারপরে কিছু দোয়া দূর পড়লো, এবং আমার ওই বোনকেও কিছু তাবিজ টাবিজ দিল। এবং সবচেয়ে মজার ঘটনা হলো যে আমরা সকালবেলা যেটা দেখলাম, এটা আমার কাছে আরও অবাক লাগছে, যে পিঠাগুলো ভাজা ছিল 5-7টা পিঠা, প্রত্যেকটা পিঠাই খাওয়া, এবং এটা দেখে মনে হচ্ছে না যে ইঁদুর বিড়ালে খেয়েছে, আমার মনে হচ্ছে যে কোনো ছোট বাচ্চা এক কামড় এক কামড় এক কামড় করে সব কয়টা পিঠা খেয়ে রাখছে। এবং আমার জানা মতে যে আমরা রাত্রিবেলা ওই রান্নাঘরে আর কেউ ঢোকে নাই।
পিঠা নিশ্চয়ই ঢাকা ছিল বা নিরাপদ কোনো জায়গাতেই ছিল?
হ্যাঁ, ফুপু পিঠাগুলো তুলে একটা একটা ভালো পাত্রেই রাখছে, এবং পিঠাগুলো ওইভাবে খাওয়ার কথা না, কোনো মানে ইঁদুর বিড়ালে খাওয়ার কথা না। এটা আমার কাছে সবই মানে খুবই অবাক ব্যাপার যে তাহলে পিঠাটা খাইলো কে, এবং আমরা যেটা রাত্রে দেখলাম ওইটা কি, আমি আজও মানে এটার কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। যাই হোক, তবে আর একটা অবাক ব্যাপার যেটা, যে বাড়ির সদস্যরা কিন্তু খুব বেশি রিয়াক্ট করলো না, আমি জানি না তারা কেন এত রিয়াক্ট করলো না, যে এরকম ঘটনা কি তাদের কাছে স্বাভাবিক লাগছে। তো যাই হোক, এরপরে রাসেল ভাই, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো কিছু ঘটনা ঘটছে আমার সাথে, ওই বোনের সাথে বা আমাদের সাথে। আমি মানে ওই হুজুর যে এসে দোয়া পড়ে গেল বা তারা, কিন্তু আমার মনে হলো না যে খুব একটা এটা সমাধান হবে।
আচ্ছা, কি হয়েছিল তারপরে?
তারপরে ধরেন একদিনকে মানে ওই সময় হয়তো ওইবার না হলো তার পরের বার, আমার ওই বোনের সাথে আমি দুপুরবেলা, আমরা ছোট তখন, আমরা আখ খেতে গেছি। আখ খেতে যে আখ কাটবো, আখ কেটে মজা করে খাবো আর কি, মানে খেলাধুলার চলে। তো হঠাৎ করে দুপুরবেলা একদিন গিয়েছে আমার ওই বোনের সাথে, তো আখ খেতে ভেতরে ঢুকে পড়ছি, ঢুকে আখ কাটবো, হঠাৎ করে মনে হলো সামনে থেকে সাদা পোশাক পরা কেউ একজন, আমি দেখছি, আমি মানে ক্লিয়ার দেখতে পারিনি রাসেল ভাই। তো আমার ওই বোন একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে পেছনে ঘুরে দৌড়, আমিও দৌড়াইছি যে ধরা পড়ে যাবো হয়তো, এরকম একটা ভয়ে দৌড়াইছি। পরে একদম বাড়ি সোজা দৌড়াইছি, পরে আমি বাড়িতে চলে আসছি, আমি কোনো দিকে তাকাইনি, দৌড়ায় বাড়িতে চলে আসছি আমার ফুপুর কাছে, এসে দেখি আমার বোনটা আসে নাই। আমি স্বাভাবিক মনে করছি যে আশেপাশে আছে, সময় যায় সময় যায় সময় যায়, যখন বিকাল সন্ধ্যা হয়ে গেল তখন দেখলাম যে আসে নাই। তখন একটু চিন্তিত আমরা, ওকে খোঁজাখুঁজি চলতেছে, হঠাৎ একটা সময় একজন খবর দিল যে ওকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? জাস্ট ওই আখ ক্ষেতের থেকে আমার ফুপুর বাড়িটা যেদিক, জাস্ট তার বিপরীত দিকে, মানে ওই ক্ষেতের পেছন দিকে একটা গোরস্থান, সেই গোরস্থানের ভেতরে ঠিক না, কাছাকাছি, মানে গোরস্থানের সাথে লাগাওয়া, ওখানে সে সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং তাকে নিয়ে আসা হয়েছে।
তাকে জিজ্ঞেস করছিলেন?
হ্যাঁ হ্যাঁ, তার কাছে এসে যখন জ্ঞান ফিরলো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে। সে যেটা বর্ণনা দিল যে সে ভয়ঙ্কর একজন সাদা পোশাকের একজন আলখেল্লা পড়া একটা মানে মস্ত বড় লোক দেখছে, এবং সে বলতেছে যে সে তার পিছন পিছন ভেসে ভেসে আসতেছিল, এরকম একটা ধাওয়া দিছে তাকে, যে তার কারণে তার মানে ঠিক ছিল না যে বাড়িতে যাবে কিনা, এবং ও কিভাবে ওখানে পৌঁছে গেছে সেটা ও নিজেও বলতে পারতেছে না।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আরো বেশ কিছু এসএমএস চলে এসেছে, সেই এসএমএস গুলো পড়ে ফেলতে চাই। আমাদেরকে নড়াইল থেকে আকাশ এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ট্রুথ এফএম। আমাদেরকে প্রাপ্তি এসএমএস করেছেন, লিখেছেন আপনি কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আদনান আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, মোহাম্মদ শিপন, এবং এছাড়াও বিপ্লব আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে আমাদেরকে দেখতে পাচ্ছি, আচ্ছা স্টারলিংক রৈত লিটন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন আনিকা মিরপুর ডিওএইচএস থেকে, প্রিন্স আমাদের এসএমএস করেছেন সিরাজগঞ্জ থেকে, আমাদেরকে আশরাফুল এসএমএস করেছেন, আমাদেরকে অপূর্ব ইসলাম এসএমএস করেছেন, আমাদেরকে নাসিম এসএমএস করেছেন, সাইফুল মাহি, এছাড়াও অনুপ এসএমএস করেছেন, আমাদেরকে আনিস খুলনা থেকে, তানভীর আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে, এছাড়া আমাদেরকে নিয়াম এসএমএস করেছেন চিটাগং পোর্ট কলোনি থেকে, সাহিদ সাদিয়া আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি নিবিড়, এছাড়াও আমাদেরকে ঋতু রাজশাহী থেকে এসএমএস করেছেন, সুজয় আমাদেরকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আজকে ভয় লাগতেই হবে, এবং তিনি বলছেন যে 26 তারিখে তার পরীক্ষা রয়েছে এবং তিনি সেই জন্য পড়াশোনা করছেন। আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি নাদিম, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রায়ান, এসএমএস করেছেন আমাদেরকে রাকিব, এসএমএস করেছেন রাব্বানি, উৎস গুলশান থেকে আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে রিপন এসএমএস করেছেন, সৌরভ সহ আরও অনেকে। আপনারা যদি আমাকে এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি কি টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটা ছোট ব্রেকে যাব, এবং ব্রেকের পরে রয়েছে একটা ঘটনা, যে ঘটনাটি আমাদের আমরা পেয়েছি দেশের বাইরে থেকে, এবং অলসম একটা স্টোরি, এবং এই ঘটনাটা শুনলে ভয় কষ্ট ভালো লাগা তিনটা একসাথে এরকম পাওয়া যায় না আসলে। এই ঘটনাটা অদ্ভুত সুন্দর একটা ঘটনা, আশা করছি আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। সুতরাং ঘটনাটা আমরা জাস্ট ব্রেকের পরে প্লে করবো, আমাদের সাথে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, ফিরে আসছি জাস্ট ঘটনাটার পরে।
আমি আজকে আপনাদেরকে আমার জীবনের একটি অদ্ভুত এক্সপিরিয়েন্স শেয়ার করব। তার আগে একটু ভূমিকা বলে নিই, আপনারা তো অনেকেই জানেন আমরা যারা প্রবাসীরা থাকি, ফার্স্ট জেনারেশন মাইগ্রেন্ট, যারা তাদের মনটা সবসময় দেশেই পড়ে থাকে এবং দেশের একটি ফোন কলের জন্য আমরা সব সময় উদ্গ্রীব হয়ে থাকি। শুধু একটি সময় ছাড়া, সেটা হচ্ছে ভোর রাত। ভোর রাতের ফোন যখন বাংলাদেশ থেকে আসে, আমার জানা মতে কারো জীবনে সেটা সুসংবাদ নিয়ে আসেনি, মিষ্টির দুঃসংবাদ। ঘটনাটা বলছি এই জন্য যে আমার আব্বা 2008 ওই সময় ওনার ক্যান্সার ধরা পড়ে এবং খুব অল্প সময় আল্লাহ তাকে ওনাকে আমাদের কাছ থেকে নিয়ে যান। তো যাকে মূল ঘটনায় ফেরত আসি, 2009 একুশে এপ্রিল ভোর রাত তখন 3:30-4 ফোন বেজে ওঠে, ফোন ধরি, ওপাশে আমার মা গলা, বলেন, বাবা সুমন তোমার আব্বা মারা গেছেন। এই কথা শুনে আর কি করবো বলো, কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলাম। তারপর শুকুলন কান্নাকাটি, এখন আম্মা আমাকে থামাবেন না আমি আম্মাকে থামাবো, দুজনেই ভুল করে কাঁদছে। তখন আম্মা আমাকে একটু পরে জিজ্ঞেস করেন, বাবা তুই কি আসতে পারবি? আমার তখন কিছু ঝামেলা চলছিল আমার পেশাগত বিষয় এবং আরো কিছু ছিল, আর কিছু আমার সমস্যা, যাতে শরীর দিকে শোনা যায়। আমি আম্মাকে বললাম, আম্মা আমি পারবো না। আর আব্বারও শেষ ইচ্ছা ছিল উনি মারা গেলে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব শরীরের মতো তাকে দাফন করার জন্য ব্যবস্থা করা হয়, তিনি ওনার শেষ ইচ্ছা তার পূরণ করা শুরু করে দাফনের ব্যবস্থা। আম্মা বললেন, ঠিক আছে। তো তখন ওই হসপিটালে আব্বার ডেড বডি তখন রিলিজ করে নেই, তো কিছু ফর্মালিটিস পুরো করে আব্বাকে বের করবে। তো যাকে ঘটে ঠিক হলো যে বাদ জোহর জানাতে হবে, পরে সেটা একটু চেঞ্জ করে বাদ আসাম নেওয়া হবে, কারণ ওই কিছু আমাদের দেশের বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবেন, তাদের আসতে একটু দেরি হবে। সব বাদ বাদ আসার সময় তো বাংলাদেশে তখন 5:00-6:00 আর আমাদের সময় 11:00-12:00, 6 ঘন্টা ডিফারেন্স, তখন 6 ঘন্টা কি 5 ঘন্টা হবে। এনিওয়ে, সো আমি তো মন খুব খারাপ কান্নাকাটি করছি, আমার একটা ছোট বাচ্চা আছে, ছোট মেয়ে, তখন তার বয়স ছিল মাত্র 7 মাস। বেলা বেড়া করানো জানাজার আগে আমি আমার ব্যাকিয়ার্ডে, আমার লিভিং রুমের ব্যাকিয়ার্ডে পেটি রোডে খুলে ওখানে দাঁড়িয়ে প্রচুর ধারে কাটছি। আমার ওয়াইফ তিনি আমাকে সংস্থান করার চেষ্টা করছেন, একটু দেড়শো সংস্কৃতি করে আসবে, এটা আত্মীয় স্বজনটা করবো। তো আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার ছোট বাচ্চাটা তখন মাত্র হামাগুড়ি দিয়ে আসে গেছে, হামাগুড়ি দিয়ে কার্পেটের প্রতি আসলো, এসে আমার পা ধরে টানছে। তো আমি বললাম যে বাচ্চাটাকে খুলে নিই, মনে হয়তো একটু শান্তি। খুলে নিলাম, দেখি সে আমার চোখ মুচ্ছে হাত দিয়ে। একটু পরে আমার ব্যাকিয়ার্ডে কোনার দিকে, যেদিকে আমার গাড়ির রিয়ার এক্সস ডোর, সেদিকে তাকে সেদিকে খিলখিল করে হাসছে, হাততাই থেকে হাততালি দিচ্ছে। ওর রিয়েকশনটা চমৎকার রকম, যে বড়রা কেউ ছোট বাচ্চাদের মুখের সামনে এসে যদি করে না উঁচি উঁচি কিছু কোনো ফানি ফেস করে অথবা হাত দিয়ে খেলা খেলা করে বাচ্চা যদি হাসে না, ওরকম করছে। আমি ওখানে কে রে, ওখানে কে, কিছুই নেই। তারা বললো আমার ব্যাকিয়ার্ডে এখান থেকেই কনজারভেশন ফরেস্ট শুরু, যে এর পিছনে কোনো ইয়ে নেই, ডুয়েলেন্স নেই, আর কিছু নেই। তো সে হাসছে, এসে অবশ্যই আপনাদের কোনো যখন ছোট বাচ্চারা থাকে তারা ওই যে হাত বাড়িয়ে কোনো থেকে যাওয়ার জন্য ইশারা করে যে তার ওদিকে যেতে চায়, ওরকম করছে। তো আমি আমার লিভিং রুমের ওই ফ্লোর থেকে নিচে প্যাটিতে নেমে একটু হেঁটে গেলাম, দেখি ও কিছু কি দেখছে, কোনো পাখি টাকে স্কোয়ার টোর মাঝে মাঝে সেগুলো দেখা হতে পারে, মানে কিন্তু কিছু নেই সে। আমার বাচ্চাটার মুখে প্রথম বুলি ছিল বাবা, আমি জানেন অনেক বাচ্চারা প্রথম বলে বললাম মা, কিন্তু আমার বাচ্চাটা বলেছে বাবা, তখন পর্যন্ত বাবা ছাড়া আর কিছুই বলে নাই। হঠাৎ করে ও হাতটা বাড়িয়ে ওই খেলাচ্ছিল, এই হাসছে, বলছে দাদা দাদা দাদা। আমার তো তখন মন নরম, বাবা মাকে মারা গেছেন, কান্নাকাটি করছে, আমার ওরকম দাদা বলছে আমার আব্বা এলেন নাকি, তখন আমার অনেক বোধ আসলো না এটা কিভাবে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কোরআনে বলেছেন, মৃত এবং জীবিত মধ্যে একটা পর্দা থাকে, যে পর্দা কখনো মৃত অতিক্রম করে জীবিত পাশে যেতে পারবে না, জীবিত অতিক্রম করে মৃত পাশে যেতে পারবে না, আল্লাহর হুকুম না হবে। কি জানি হয়তো বা আমি আমার বাবার অযোগ্য সন্তান, তিনি আমার বাচ্চাকে দেখতে চেয়েছেন, আমি দেখাতে পারিনি আমার এই পার্থিব ঝামেলার জন্য, আল্লাহ কি তার মনে শেষ ইচ্ছাটা কি তাহলে পূরণ করলেন, তাকে নিয়ে আসলেন। তো এসব ভাবতে ভাবতে আমি বললাম যে ঠিক আছে, একটু ঠান্ডা পড়ছে তো আমি একটু বড় করে দেখতে চাই। যাচ্ছি আমার বাচ্চাটা তখন খেলে খেলে ভাব করছে ওরকম খেলা খেলা বুঝলি, দাদা দাদা বলছে, হঠাৎ সে হাতটা দূরে বাড়িতে জোরে জোরে কান্না শুরু করলো, দাদা দাদা এরকম করছে। দূরে আছে কাউকে বলছে যে তুমি যেও না, আপনার প্রিয় কেউ বাচ্চাদের কাছ থেকে যে দূরে সরে যায় যেতে থাকে বাচ্চারা কিভাবে হাত চালাবে ওরকম। আমি অবাক হয়ে গেলাম, কিভাবে এটা সম্ভব, নাকি আমার মনের ভুল, নাকি আমার চোখের ভুল, নাকি ওই সময় আমার মানসিক অবস্থা আমাকে এসব চিন্তা করতে বাধ্য করছে, নাকি সত্যি মহান আল্লাহ রব্বুল আলামিন আমার মতো অযোগ্য সন্তানের ব্যর্থতাকে ঢেকে দিতে আমার আব্বাকে তার শেষ ইচ্ছাটা পূরণ করাচ্ছেন। আমি জানি না, হতে পারে, আগে বলছি আমার গল্পটা কোনো ভৌতিক কিছু নয়, একটু খুব কষ্টের গল্প। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার আব্বার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তার রব্বুল আলামিন তাকে ভেস বসেন। আল্লাহ হাফিজ।
যাই হোক, একটা চমৎকার ঘটনা আমরা শুনলাম এবং আমি বলছিলাম যে ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। একই সাথে অনেক ধরনের মানে অনুভূতি এখানে ব্যক্ত করেছেন যিনি আমাদের পাঠিয়েছেন সেই আমাদের লিসেনার, অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝেও মানে প্রবাস জীবনটা অনেক 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 ব্যস্ততার মাঝে দিয়ে মাঠে দিয়ে যায়, সেই ব্যস্ততার মাঝেও আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং যারা এরকম ঘটনা পাঠাতে চান তাদেরকে বলবো যে আপনারা চাইলেই আপনাদের ঘটনাগুলো রেকর্ড করে আমাদের কাছে এভাবে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদের একটু মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম @ radiofurti.fm, স্পেলিংটি বলে দিচ্ছি bhwtfm@radiofurti.fm, এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদের সাথে SMS করে আপনাদের বিভিন্ন কথা শেয়ার করতে চান, অনুভূতি শেয়ার করতে চান, কেমন লাগছে ঘটনা, কি করলে ভালো হয় না হয়, এই সমস্ত ধরনের কথা আমার সাথে শেয়ার করতে চান, তারা আমাদের SMS করার নিয়মটি জেনে রাখুন। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। দেখতে পাচ্ছি মিডলটন নরসিংহ দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে তিনি বলছেন যে আমি আমার ফ্রেন্ড অনিক ও ছোট ভাই রবিল আলম আমরা সবাই একসাথে ফুর্তি FM শুনছি, আজকের ঘটনাগুলো ভালো লাগছে। হাসান আমাদের SMS করেছেন, মোহন চাঁদপুর থেকে আমাদের SMS করেছেন, লিখেন SMSটা প্লিজ পড়ো, এটা আমার প্রথম SMS। আমাদেরকে মানব কঙ্কাল SMS করেছেন, ওকে, আমাদেরকে SMS করেছেন ফাহমিদা তামিম, আমাদের SMS করেছেন আরিফ, আমাদের SMS করেছেন ফরহাদ ঢাকা থেকে SMS করেছেন, মুন্না ভাই MBBS আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ফুর্তি FM, অর্পা আমাদের SMS করেছেন, রাকিব SMS করেছেন, আমাদেরকে নাজমা রফিক ইব্রাহিমপুর থেকে, আবদুল্লাহ ঢাকা থেকে আমাদের SMS করেছেন, লিখেছেন সেকেন্ড স্টোরিটা জোস ছিল, নিলয় আমাদের SMS করেছেন, সব ফ্রেন্ডরা মিলে আজকে ভূত FM এনজয় করছেন তারা, অর্ণব রয় আমাদের SMS করেছেন আশুলিয়া ঢাকা থেকে, এবং তিনি বলছেন যে আমার ভয় লাগে না, আমি ভালোর দলে এবং আমি 10 years old, ওকে, তাহলে এখন ঘুমিয়ে পড়া উচিত, 10 বছর বয়স এখনো এত পর্যন্ত জেগে আছেন। আচ্ছা, এছাড়া আমাদের SMS করেছেন তাসিম খুলনা থেকে, SMS করেছেন ফুর্তি মুরাদ, লিখেছেন নট ব্যাড, আমাদেরকে বুশরা এবং মুন্নি SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি কিশোর SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি নাজমুল গাজীপুর থেকে SMS করেছেন, রাফি আমাদের SMS করেছেন, লিখেছেন যে এখন আমার বার্থডে দোয়া করবেন, দোয়া করি আপনার সামনের দিন দোয়া সুন্দর হোক। এছাড়াও শাকির আমাদের SMS করেছেন, SMS করেছেন বিজয় রুদ্র হাসামাইন, SMS করেছেন, SMS করেছেন ফুর্তি নাজমুল বিকে বাপ্পি নুসরাত সহ আরও অনেকে। আপনি যদি আমাকে SMS করতে চান তাহলে আমি তো নিয়মটি বলে দিচ্ছি সেভাবে SMS করুন, এবং আমি এখন চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমাদের সাথে আজকে অনেকদিন পরে আবারও জয়েন করেছেন বাবু ভাই, আমরা তার কাছে তার জীবনের ঘটনাগুলো শুনবো। এবং বাবু ভাই, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি।
থ্যাংক ইউ রসুল ভাই।
আমি জানতে চাই যে আপনার যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা কি, মানে কোথাকার বা কি প্রেক্ষাপট থেকে?
পার্বত্য চট্টগ্রামের ঘটনা। আচ্ছা, এটা দুজন শেয়ার করেছে, ওরা দুজনই ছিল আর কি।
আচ্ছা, ওকে।
ঘটনা হচ্ছে রোমেল আর সোহানের গল্প, ওদের গল্প মানে কাহিনী, লাইফ স্টোরি। ইট ওয়াজ আর্লি 90s এর ঘটনা। তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে ওদের একটা এক্সপিরিয়েন্স হয় খুবই ভয়ঙ্কর, যেটা আমার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছে, এ কারণে আমি আপনাকে জানিয়েছি যে একটু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স পেয়েছি। সেটা হচ্ছে 90s এর প্রথম দিকে, ওরা তখন আপনার কলেজে পড়ে ফার্স্ট ইয়ারে, তো ওরা আপনার ইসে যায়, ঠিক পার্বত্য চট্টগ্রাম বেড়াতে যায়। তো বিভিন্ন জায়গা ঘুরে, যেমন আপনার বান্দরবান এবং মানে আরো দু একটা অঞ্চল ঘুরে ওরা আসে রাঙামাটিতে। রাঙামাটিতে আসার পর রাঙামাটিতে একটা লেক আছে, সমুদ্রে কাপ্তাই লেক বলে ওটাকে, আমি ঠিক জানি না, কাপ্তাই বা কর্ণফুলী লেক, হোয়াটএভার ইটস কল্ড। তো ওই লেকে ওরা চিন্তা করে যে লেকে ঘুরবে, তো ওরা অনেক কষ্টে একটা নৌকা ওনাকে ভাড়া করে, ওই সময় মানে মানে একটু টাফ ছিল নাকি এগুলা ম্যানেজ করা, অ্যারেঞ্জ করা আর কি, কারণ সমস্যা চলতো ওখানে বেশি। তো নৌকা অ্যারেঞ্জ করার পরে ওরা যায় ওখানে, তখন ধরেন দুপুরের সময় ওরা নৌকা ভাড়া করে নৌকায় ওঠে এবং নৌকালা ওদেরকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। ওরা যাওয়ার সময় দেখছে যে দুই পাশে পাহাড়, গাছপালা, বিভিন্ন রকম সবুজ, এটা বেশ ভালো লাগছে ওদের কাছে। এরকম দেখতে দেখতে ওরা এক সময় নৌকালাকে একটু রিকোয়েস্ট করে, মানে ওরা নৌকালা বলে যে এখন আমি আর দূরে যাব না, মানে যখন এর আগে ছিল তখন দেখছিল যে আপনার নৌকা, তারপর লঞ্চ, ছোটোখাটো এগুলো যাচ্ছে, তো এরপরে যে দেখি এগুলোর লিমিটস মানে কমে আসছে, মানে খুব অল্প স্বল্প দেখা যাচ্ছে, খুব মানে আশেপাশে নৌকা টোকা খুব কম। তোরা তখন তাকে পুশ করে, এবং নৌকালা ছিল আপনার ওই যে উপজাতি আর কি, তো উনি ওনাকে বলে যে আরো সামনে যাবো, বলেন আর যাবো না, আমাদের যাওয়ার আর হুকুম নাই, বিকজ এরপরে যেটা হচ্ছে সেটা সেনাবাহিনী থেকে না করা, আর সামনে যাওয়া যাবে না, এরপরে বার্মিস এলাকা শুরু হবে। তো ওরা খুব রিকোয়েস্ট করে নৌকালাকে, এক পর্যায়ে পয়সা বাড়াই দিতে চায়। তো নৌকালা মোটামুটি রাজি হয়, বলে চলেন। তো কিছুতে যাওয়ার পরে একটা জায়গা দিয়ে দেখে, একটা পাহাড়ের মতো জায়গা, পাশে একটু মানে একটা ওটা খাড়ির মতো বলে, যেখানে নাকি আপনার নৌকা বা কোনো কিছু যেখানে আপনার থামে, থামা যায় আর কি, কাইন্ড অফ লাইক এ ঝর্ণা টাইপের কিছুটা আছে। তো ওই জায়গায় খাড়ি দেখে ওখান থেকে ধোঁয়া উঠছে আর কি, গাছের ফাঁক দিয়ে ধোঁয়া উঠছে, এবং ধোঁয়াটার কালারটা অনেকটা নীলচে নীলচে টাইপের কালার। তো এটা দেখে ওদের চিন্তা হয় যে ধোঁয়া এখান থেকে কীভাবে উঠছে কি, তো বলে কি আমরা ওখানে থামবো। নৌকালা ওকে নিষেধ করে, এখানে নেবেন না, কারণ এখানে মোটামুটি এখন ওয়াইল্ড এলাকায় শুরু হয়েছে, এখানে আপনার সমস্যা হয়, মানুষ আছে, প্রবলেম হয় অনেক রকম, তো আপনি নেবেন না। ওরা অনেক জোরাজুরি করে দুজনেই মানে খুব এনার্জেটিক এবং ইয়াং, ওরা তখন ওখানে নামে নৌকাটাকে নিয়ে ওই সাইড করাটাকে নিয়ে। তো নামার পর ওরা নেমে দেখে যে পাশে একটা ছোটো ঝর্ণার মতো পানি পড়ছে আর কি, ঝর্ণা বা একটা পানির স্রোতের মতো আর কি, ফ্লোর মতো পানি আসছে একটা জায়গা দিয়ে, এটা এসে আবার লেকে পড়তেছে। এরকম দেখে ওরা হেঁটে হেঁটে যায় ওই খাড়ির পাশে, ঝোপের যেখানে ধোঁয়া উঠতেছে ওখানে ওদের আগ্রহ। ওরা হেঁটে হেঁটে কাছে যেয়ে দেখে যে একটা লোক বসা এখানে, লোকটার আপনার চুল দাড়িতে জট বাঁধা, এবং সেও আপনার ওখানকার হয়তো আপনার ট্রাইব ট্রাইব আর কি, লোকাল ট্রাইব। তো কিন্তু মানে দেখে মনে হচ্ছে অনেকটা আপনার বুনিং টাইপের আর কি, লোক জট এবং সে বসে আছে আপনার একটা আসনের মতো, তার সামনে আপনার একটা আগুনের কুণ্ডুলি, এবং সেখান থেকে ধোঁয়াটা উঠতেছে, ধোঁয়াটা উঠতেছে, এবং ওরা দুজন অনেকক্ষণ দেখে থাকে। ওদের মধ্যে একটা অশুভ অনুভূতি হয় থাকে, দেখে যে জিনিসটা আসলে কি, দুজনের মধ্যে একজনের মধ্যে একটা অশুভ অনুভূতি, আরেকজন আর কি বেশ সাহসী ছিল, সে এই ধরনের জিনিস খুব একটা ভয় পাই না। তো সে ওকে বলে যে চল যে দেখি, কথা বলি, এই বন্ধুটা না করে যে যে যাইস না, সমস্যা হতে পারে। বাট শোনে না, ওরা দুজনেই হেঁটে হেঁটে আস্তে আস্তে যায়, এবং যে কাছাকাছি যাওয়ার পরে ওই যে বন্ধুটা মানে কথা বলতে চায় দুষ্টু, মানে সে কাছে যেয়ে ওই লোকটাকে ডাক দিয়ে ফেলে, হ্যাঁ বলে এই যে ভাই, এরকম করে ডাক। তো দুবার ডাক দেওয়ার পর লোকটা চোখ মেলে, চোখ মেলেই লোকটা হাতের মধ্যে একটা কি জানি ছিল সেটা ওর গায়ে ছুঁড়ে মারে। তো ছুঁড়ে মারার পর দেখা যায় গুড়ার মতো সেখানে আপনার গাছের ওই যে পাতা প্লাস ওই যে পাখির পালক টাইপের কিছু গুড়ি আর কি, সেটা ওই বন্ধুর একজনের গায়ে লাগে। লাগার পর সে ঝাড়া দেয়, ঝাড়া দিয়ে সে জিজ্ঞেস করে যে আপনি কি মানলেন, কি ব্যাপারে। সে তো লোকটা কোনো উত্তরই দেয় না, অনেকক্ষণ তাকায় থাকে তার দিকে। তো এই ওই লোকটার যে চাহনি ছিল, সেই চাহনিতে প্রথম ফ্রেন্ডটা আসলে খুব ঝাপা চাকা খেয়ে যায়, কারণ সে মানে এই ধরনের গুণিন বা যে কোনো জিনিস বেশি একটু মানে অতিপ্রাকৃত জিনিসে তার ভয় বেশি। তো সে ওকে বলে চল চলে যায়, সে এসে ওনাকে বলে সরি সরি। লোকটা মানে সরি বোঝার মতো কোনো ক্ষমতা তার মধ্যে মনে হয় নাই, বা সে কথা শুনছে কিনা বা অনুধাবন করছে কিনা এরকম, সে জাস্ট অবলোক চোখে তাকায় ছিল। এবং ওরা তখন করে কি আস্তে করে ঘুরে এসে নৌকায় উঠে উঠে আবার মানে লোকটাকে বলে যাও। তো ওই যে মাঝি ছিল সে বলে কি করছেন এখানে, বলে যে এখানে ওরকম দেখছি। মাঝি খুব ভয় পেয়ে যায় ওগুনের কথা শুনে, বলে আপনারা যে ওনাকে ধ্যান ভাঙাইছেন এটা তো ভালো করেন না, হ্যাঁ উনি এখানকার একজন লোক বা এখানে উনি সাধনা করে, এখানে যাই করে, ওনাকে মানে কেউ ডিস্টার্ব করে না, কখনো বিভিন্ন পাহাড় টাহাড়ে দেখা যায়, বা এরকম আপনারা কেন করছেন, খুব বাদে কাজ করছেন আপনারা, খুব ভয় পায়। তো আশ্চর্য ব্যাপার যেটা হয়, ওরা যখন রওনা দেয় ওদের মানে অ্যাসেসমেন্টে টাইমটা হওয়ার কথা বিকাল বা সামথিং, হঠাৎ করে দেখে যে আপনার সন্ধ্যা টাইপের হয়ে গেছে, মানে আলো কমে গেছে, এবং ওরা ওই নৌকা নিয়ে ওই আপনার এক্সপিরিয়েন্স মাঝি যে নাকি ওই এলাকায় সবসময় নৌকা চালায়, সে আপনার কথা না ফেলে, এবং এর মধ্যে আপনার অন্ধকার হয়ে যাচ্ছে, ইটস গেটিং ডাস্ক, মানে ডাস্ক একটা পুরো ডাস্ক সিচুয়েশন ওখানে, কোনো কিছুই মনে বোঝা যাচ্ছে না, পাহাড় গুলো আলো কমে গেছে পানির মধ্যে, লোকটা তখন খুবই ভয় পায়। মাঝি তাদেরকে মানে যা ইচ্ছা তাই বকাবকি শুরু করে, যে আমার জীবনে এরকম হয় না, আমি এত বছর এখানে থাকি, আমি লোকাল মানুষ, আমি পাহাড় চিনতেছি না, আপনি কি বলে নিয়েছি না, আপনাদের জন্য হয়েছে। এরা দুজনে বেশ ভয় পায়, ভয় পাওয়ার পর একটা ফ্রেন্ড বেশি ভয় পায়, আরেকজন বলে আর কি হবে আপনি চলেন দেখি খুঁজা দেখি। তো এর মধ্যে ওরা গোলক ধাঁধার মতো একটা সিচুয়েশনে পড়ে যায়, কারণ যাচ্ছে বিভিন্ন দিকে অন্ধকারও ঘনে আসতেছে, আর ওই মাঝিও একটা অ্যাসেসমেন্ট করে সেখান থেকে আসছে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সে পথটা চিনতেছে না। তো একসময় যে একটা পাহাড়ের কাছে থামে, যে দাঁড়ায় দেখে যে আপনার পুরো পাশটা আপনার ওই যে পাথরের দেয়ালটাই পুরোটা পাথরের উঠে গেছে, আর তার পাশে একটা ঘাটলার মতো যেখানে হেঁটে ওঠা যাবে আর কি, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা জায়গা আছে ওখানে। তো দেখে মাঝি বলে এখন অন্ধকার হয়ে গেছে, আমার কাছে একটা কূপি আছে আর বেশি কিছু নাই, এই অন্ধকারে আশেপাশে তখন কোনো নৌকা টুকে কিছুই না, আমি আপনাদের নিয়ে যাবো না, এখানে দাঁড়ায় যাই সেটাই বেটার হয়। তখন তারা কি করে, ওই পাহাড়ের পাশে নৌকা রাখে, রেখে হেঁটে ওঠে। এবং মাঝিটা খুবই মানে বিরক্ত হয়ে তাদেরকে বলে যে আপনি পাহাড়ে উঠেন, আমি এখানে উঠবো না, আমি কাছেই থাকবো, আমার কাজ এখানে, আমি যদি কোনো মানে অন্য নৌকা পাই বা কাউকে পাই, ট্রলার পাই কাউকে পাই, তাহলে বলবো সাথে করে নিয়ে যেতে, আমি আপনাদের সাথে উঠবো না, আপনারা উঠেন। এরা দুজন আবার ওখানে দাঁড়ায় থাকতে চায় না, ওরা যেটা করে ওরা ওই যে সিঁড়ি বেয়ে উপরে উঠে। তো উপরে ওঠার পরে উত্তর পাহাড়ের একটা পর্যায়ে উঠে, সেখানে দেখে গাছ গাছালা, পাশে আপনার ওই বেশ জঙ্গলা টাইপের একটা জায়গা। একদম উপরে যখন উঠে, ওঠার পর দেখে যে বেশ দূরে দেখা যাচ্ছে, তখন অন্ধকার প্রায় হয়েই গেছে, মানে একদমই প্রায় অন্ধকার, দূরে একটা অবয়ব দেখা যাচ্ছে, সোনের ঘর টাইপের কিছু একটা। তো ওইটার দিকে ওরা হেঁটে হেঁটে যায় দুজন। তো যাওয়ার পরে যখন বাসাটার কাছাকাছি আসে ঘরটা, তখন দেখে উঠানের মধ্যে একটা মানে মানে মানুষ, মানে এটা মহিলাকে পুরুষ বোঝা যাচ্ছে না, উবু হয়ে মানে মানে বেশ আপনার ভিতর থেকে একটা গুনগুন টাইপের করে নাকি সুরে কান্না বা হাহাকার টাইপের কিছু করতেছে আর কি, বা অথবা তার একটা কোন একটা সুর সে করতেছে। ইট ওয়াজ ভেরি স্কেরি, মানে সুরটাই খুব ভয়ের। তো এটা দেখে ওরা দুজন চিন্তা করে, মানে একটু মানে গা ছমছম করে দুজনে, যে ব্যাপারটা কি। তো কাছে যায়, কাছে যে ওই সে বলে যে ডাক দেয়, মানে তাকে ডাক দিতে, সেই যে এই যে বলে ডাক দিতেছে। তো সে এরকম তাকায় তাদের দিকে, তাকানোর পরে বলতেছে যে আমরা এখানে পথ হারায় ফেলছি, আমরা কি এখানে, এটা কি আপনার বাসা, এখানে কেন থাকতে পারবো। সেই মানে মহিলাই, সেটা মহিলা ছিল, বয়স্ক টাইপের একজন উপজাতি মহিলা, তো সে কোনো উত্তর দেয় না তাদেরকে, সে উঠে যায়, উঠে হেঁটে ওই ঘরের দিকে চলে যায়। তো ওরা বলে যে এটা তো একটা মানে কি আজব ব্যাপার, হয়তো আমরা কথা বুঝতে পারতেছি না বা আমাদের সাথে কমিউনিকেট করতে পারে না, বাট এখানে যারা থাকে ট্রাইব আছে তারা কিন্তু বাংলা বোঝে। তারপরে তারা করে কি, আস্তে আস্তে একটু ভয় লাগা শুরু করে, কারণ ওই যে ঘরের ভেতরে কোনো আলো নাই, কিচ্ছু নাই, মানে অন্ধকার টাইপের। ওরা যায় আস্তে আস্তে হেঁটে যায় যে ঘরের যে আপনার যে একটা ই করা থাকে, ডো যেটা থাকে মাটির, সেখানে বসে বসে থাকে। এই সময় ওরা দেখে যে ওই বাসার পেছন থেকে দুই তিনজন এরকম উপজাতি লোক আসে, হেঁটে হেঁটে যায়, হেঁটে যে নিচে নেমে যায়, কাউকে ডাক দিয়ে কেউই শোনে না। এবং পরবর্তীতে যেটা দেখে যে একটা ছোট বাচ্চার মতো আসে ওদের কাছে হেঁটে, ওখানে সে এসে আবার তাদের সাথে বাংলায় কথা বলে যে এখানে কি চান, কি ব্যাপার। তো বলে যে আমরা এরকম পথ হারায় ফেলছি এখানে আসছি, বলছে এখানে আসছেন, এখানে এসে তো আসলে কোনো আপনার আমাদের এখানে থাকার জায়গায় যে এই বাসায় আমরা থাকি, এখানে আপনার থাকতে যাবো না। তো বলতেছে তোমাদের আলো নাই না, বলছে না আমাদের আলো লাগে না এখানে, আমরা এমনি আসো, বসে থাকলে বসে থাকেন। তোরা ওখানে বসে থাকে, বসে থাকার পরে অনেকক্ষণ থাকার পর ঝিমুনি হয়। তো ঝিমুনি থাকার মধ্যে একজন ফ্রেন্ড ওদের মধ্যে দেখে যে ঝিমুনি অবস্থায় দেখতেছে যে ওদেরই স্কুল লাইফের এক ফ্রেন্ড সে জায়গাতে হাঁটতেছে, এইটা ওদের কাছে খুব স্ট্রেঞ্জ লাগে। তো ওদের ওই ফ্রেন্ড, স্কুল লাইফের ফ্রেন্ড, তারা যখন নাকি 8-9 পড়তো, তখন এই ছেলে এখানে কিভাবে আসবে, এটা এখানে আসার কথা না। তো ওদের মধ্যে একজন আবার ডাক দেয় ওকে, ডাক দেওয়ার পর ওদের দিক তাকে হাসে কিন্তু কোনো কথা বলে না। এবং ফাইনালি ওরা দুজন বন্ধু যেটা করে, ওই ওই বন্ধুর সাথে সাথে হেঁটে যায়, এবং ও যতই যায় ও বন্ধুটার ডিস্টেন্স তত বাড়ে তাদের থেকে, কাছাকাছি আসে না। এক পর্যায়ে যে দেখে যে ওই পাহাড়ের থেকে আরেকটা ঢাল আসে নিচে, ও নিচে নেমে গেছে, ওর বন্ধুও হেঁটে ওখানে নেমে গেছে। নামার পরে একটা জায়গা, সেখানে পানি, ওই যে যেসব লোকদের দেখছে হেঁটে হেঁটে গেছে, এবং বাচ্চাটা সহ সবাই পানির মধ্যে, পানির পাশে দাঁড়ানো, এবং দেখতেছে একটু পর পর একজন একজন করে পানিতে নামতেছে, ডুব দিয়ে মানে আর দেখা যাচ্ছে না তাকে। এবং ওদের চোখের সামনে ওই বন্ধুটাও আপনার ওরকম পানিতে নেমে ডুব দিয়ে মানে তাকে একদম ভ্যানিশ হয়ে যায়, ওখানে আর থাকে না। তো এটা দেখে ওর প্রচণ্ড রকম ভয় পায়, প্রচণ্ড রকম ভয় পেয়ে আবার ফিরে ওই ঘরের দিকেই আসে। তো ঘরের দিকে এসে যখন বসে, বসার পরে তখন মানে ওদের কাছে ফিলিংসটা হতে থাকে যে আমরা কোথায় আসলাম, কি ভয়ঙ্কর কিছু হলো। এবং এক পর্যায়ে ওরা দুজন যতটুকু পারে দোয়া দুরুদ পড়তে থাকে, দোয়া দুরুদ পড়ে তাদের মনের মানে একটু শান্তি, যাতে ভয়টা কাটাতে পারে, এরকম একটা কিছু চিন্তা করতে থাকে। তো এই পর্যায়ে একদিন ভোরের দিকে, যেটা ভোরের দিকে ওরা দেখে যে ওই উঠানের মধ্যে ওই যেই লোকটাকে ওই যে প্রথম দেখছিল ওরা আপনার ইসের মধ্যে ওই যে খাড়ির ভেতরে, সেই লোকটা ওই জায়গায় বসে আসছে এরকম। তো তখন ওদের মধ্যে ওই যে বন্ধুটা মানে ভয় বেশি পায়, সে আস্তে আস্তে হেঁটে যায়, যে তাকে বলে যে বাবা করেই সম্বোধন করে যে বাবা দেখেন অ্যাকচুয়ালি আমরা এখানে আসছিলাম, আমরা চাই নাই আপনাকে ডিস্টার্ব করতে, যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে আপনি মাফ করে দেন আমাদেরকে এসে। তো সে তাদের দিকে আবার ওইভাবে তাকায়, তার দিকে ফ্রেন্ডটার দিকে তাকায়, তাকে হাত দিয়ে এরকম ইশারা করে যে চলে যাও। তোরা চলে যাবে কি দূরে যে ওখানে বসে থাকে ওই বন্ধুর সাথে। এক পর্যায়ে দেখে ভোর হয়ে আসছে, তারপর নেমে আসে, নেমে এসে যখন নাকি ওরা চলে যাচ্ছে, তাকায় দেখে যে বাড়িটার মধ্যে ওরা বসেছিল ওইটা অ্যাকচুয়ালি বাড়িটারই কিছুই না, ওইটা একটা রুইন, মানে একটা বাসার ধ্বংস টাইপের আর কি, চার পাঁচটা মানে বাঁশের কুটির মতো আছে, কিছুই নেই ওখানে। এবং ওখানে ওই বুড়াও নাই, কেউই নাই। তখন দিনের আলো একটু ফুটতে ওদের সাহস হয় যে আসলে কি ঘটনাটা কি, পুরা টিলাটাকেই ওরা ঘুরে 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 দেখে আশেপাশে, কিন্তু ওখানে আসলে কাউকেই পায় না ওরা। এমনকি ওই পানি যেখানে নাকি মানুষ নামছে, পানিটা হাওয়া হয়ে গেছে, সেখানেও আপনার ফুটপ্রিন্ট নেই কোনো। তারপর নেমে আসে, নেমে আসার পর ওই মাঝিকে পায় ওখানে, মাঝিকে বলে যে আমরা এগুলো দেখছি। সেই মাঝি তাদেরকে মানে বকাবকি করে, গালি তো আর দিতে পারে না, বকাবকি করে যে আপনারা অনেক উল্টাপাল্টা কাজ করছেন, এসে চলেন চলেন তাড়াতাড়ি চলেন। তারপর যখন নৌকা নিয়ে রওনা দেয়, একটু পরে দেখে যে একদম সহজ পথ মোটামুটি মাঝি চিনে ফেলছে জায়গাটা, চলে যায়। তো যাওয়ার পরে ওরা যায় যে ওদের যে ঘাটে ওখানে নামে, ওখানে নেমে যে ওখানে একটা আপনার উপজাতির দোকান ছিল চা বিক্রি করে, সেখানে যে একজনের সাথে ওরা কথা বলে দোকানদারের সাথে যে এরকম এরকম এসে রাখতে পারে। সে তো বলে আপনারা ওখানে কি গেছেন, ওইখানে তো মানুষ কত মেরে কেটে ফেলায় রাখে, ওই জায়গায় আপনারা যে পাহাড়ে গেছেন কেটে মেটে ফেলে রাখে, ওখানে দাঙ্গা হয় মারামারি হয় মানে মানুষ কেটে ফেলে রাখে, ওই জায়গায় যে আপনারা উঠছিলেন আর যার সাথে আপনারা প্রথম যে ই করছেন দেখা হয়েছে, এই লোকটা এই পাহাড়েরই একজন আপনার কি বলবো আর কি, যে একটা ফকির টাইপের আর কি, ওদের মানে উপজাতিদের ফকির টাইপের, সে মানে বিভিন্ন রকম মানে এই ধরনের সাধনা করে বা আপনার এই বডিপল মানে মেডিটেশনে থাকে, তার কাজই এগুলো করা, তাকে কেউ ঘাটায় না, কেউ আসলে তাকে কিছু দিয়ে দেয় বা সামথিং, কেউ ঘাটায় না, তো আপনারা অনেক বড় বাঁচা বেঁচে গেছে। তো ওই বন্ধুটা পরে দেশে ঢাকায় যখন চলে আসে, আসার পরে বাবা মাকে বলো, বাবা মা হুজুর টুজুর দিয়ে কী করে, ওর অনেক বাজে নাইটমেয়ার হতো, অনেক আজে বাজে জিনিস দেখত, ওই বুড়ো লোকটাকে দেখত, পাহাড়ের স্মৃতি পেত, এটা তার নাইটমেয়ারের ফলে মানে ওখানের বাজে স্মৃতির ফলে হতে পারে, অথবা হয়তো কোনো কিছু হি ওয়াজ ইউ নো লাইক পজেসড উইথ অর সামথিং, বাট আস্তে আস্তে ওইটা কেটে যায় তার।
অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি যে বাবু হয়ে গেছে, আমি সে ঘটনা আসলে আসলে আমরা সেই ঘটনায় আরো পরে ফিরে আসবো। আমাদের আপাতত বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। আমাদেরকে SMS করেছেন ঈশা রাজ শাহী থেকে, মুন্না আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাইদ নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি বলছেন যে আমি ভয় পাই কিন্তু আমার ওয়াইফ আখি কেন ভয় পায় না। নাজমুল আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে পিয়ারুল, SMS করেছেন আমাদেরকে মেহেদিন 96, এবং আমাদেরকে SMS এবং বাবুয়ের ঘটনাটা তিনি অনেক প্রশংসা করেছেন, মিমি মুসি রুবা রুনা আলো লিমা তারা সবাই মিলে ঘর অন্ধকার করে ভূত ফ্যাম শুনছেন। শামীম বোট বাজার থেকে আমাদের SMS করেছেন, জীবন আমাদেরকে SMS করেছেন ইসলামাবাদ ইসলামবাগ থেকে, এবং তিনি আমাদেরকে SMS করে বলছেন যে ইমেল শুনতে ভালো লাগে। রায়হান উত্তরা থেকে আমাদের লিখেছেন যে আমরা দুইজন আচ্ছা পড়তে পারলাম না। কবির জিন্দিরা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন আলামিন এবং সাগর, SMS করেছেন সাকিব, এবং তিনি বলছেন যে স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, আমার কাছে অনেক অদ্ভুত ধরনের লেগেছে। এবং যারা ভাবছেন যে শীত আসলে বা এরকম মানে বৃষ্টিটা কমে গেছে এখন এখন পাহাড়ে যাবেন, তাদের কাছে এই ঘটনাটা মনে পড়বেই, মনে পড়তে বাধ্য, সেটা আমি মোটামুটি বলতে পারি। এছাড়াও আবির ঢাকা থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে হিমেল, SMS করেছেন আমাদেরকে সবুজ কামাল, এছাড়াও আমাদেরকে SMS করেছেন উদয় তেজগাঁও থেকে, ডিজে লিঙ্কন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে হাসিম হাসেম, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি হৃদয়, আমাদেরকে রনি চট্টগ্রাম থেকে SMS করেছেন, ধ্রুব SMS করেছেন, SMS করেছেন আনিস, SMS করেছেন জাহিদ, SMS করেছেন আমাদেরকে হৃদয়, SMS করেছেন আমাদেরকে নদী সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠাতে হবে 9840 নাম্বারে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের কাছে ইমেল এক্সপেক্ট করব বেশি বেশি করে, কারণ আপনারা ইমেল পাঠান বলেই ভূত এফ এম প্রতিদিন শুরু হয়। সুতরাং ইমেল অ্যাড্রেসটি অবশ্যই মনে রাখুন, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম @radio4k.fm, হুইচ ইস DHOOTFM@radio4k.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটনাগুলো পাঠিয়ে দিন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা একটা ছোট ব্রেকে যাব, ব্রেকের পরে আমাদের কাছে রেকর্ড ফাইল আছে, সেই ফাইলটা আমরা শুনব এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো। সো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং ঘটনা শুনতে শুনতে আপনাদের বিভিন্ন মতামত যা কিছু আছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে এসএমএস করতে হয়। তারপরে যারা এই মুহূর্তে জয়েন করে তাদের জন্য বলছি, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে একটা ছোট্ট ব্রেকে, ফিরে আসছি ব্রেক এবং ঘটনার পরে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।
This track was downloaded from FusionBD.com.
FM, haunted by Airtel. ঘটনাগুলি শেয়ার করব যা আমার ফ্যামিলিতে অনেক বছর ধরে ঘটে চলছে এবং ইটস এ ভেরি ওয়েড স্টোরি অ্যান্ড সিন্স ইটস ওয়েড আই ডিসাইডেড টু শেয়ার দিস উইথ এভরিওয়ান। প্রথমে বলে দিচ্ছি যে এই ঘটনাটি যেহেতু ফ্যামিলির একটা ঘটনা, অনেক বছর ধরে চলে আসছে আর চলছে এখনো, তো আমার ফ্যামিলি থেকে পারমিশন নিতে হয় টু শেয়ার দিস। প্রথমে অনেক মানা করা হয় যে এই ঘটনাটি যখনই শেয়ার করা হয় কারোর সাথে তখনই সে মানে ফ্যামিলিতে একটা বিপদ আসে বা তোমার উপর একটা বিপদ আসবে। তো আমি তখন আম্মুকে অনেক বোঝাই, তখন আম্মু অনেক বোঝানোর পরে সে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু কিছু রিচুয়াল আছে, দোয়াদোয়া করতে হয়, অনেক কিছু করতে হয়, ওগুলো করার পরে আমি যখন তোমাকে বলবো যে তুমি এটা ঘটনাটি পাঠাবা তখনই তুমি পাঠাবা, তখনই তুমি এই ঘটনাটা তোমার মুখ দিয়ে বের করবে, এর আগে যদি তুমি করো তোমার প্রবলেমস হবে। যেটা হয়, আমার টিনেজার এবং আই এম প্রিটি স্পয়েলড এন্ড আই ডোন্ট রিয়েলি বিলিভ, আই নেভার বিলিভড ইন দিস অ্যান্ড করিও না, মানে একটু করি বেশি না। হোয়াট হ্যাপেন ওয়াজ, আমি আগে আগে ঘটনাটি দু সপ্তাহ আগে রেকর্ড করি, করে আমি ওটা কেন জানি পাঠাইনি, ড্রাফট সাইটে দিয়েছিলাম আমার মেলে। পরে যেটা হয়, আমি সাথে সাথে পরের দিন বাথরুমে যাই এবং বাথরুমে যাওয়ার পরে আই ওয়াজ ওয়াশিং মাই ফেস অ্যান্ড আমি ফেসটা ওয়াশ করার পরে আমি চোখ খুলি, খুলে মুখে মুছে আমি আমার স্পেক্স পরে পিছনে তাকিয়ে দেখি যে আমার দাদা, আমার আমার মানে বাবার দাদা, সে আরো নড়ে আমার দিকে তাকিয়ে আসে। অ্যান্ড আই হ্যাভ নেভার সিন হিম, আই জাস্ট সিন হিজ পিকচার, যেটা আমার বাসায় টাঙানো আছে। তো আমার না বুকে ধরপড় করা শুরু করলো যে এমনি তো আমার জন্মের অনেক আগে মারা গেছে, সে আমার সামনে কি করছে। তখন সে আমাকে জোরে একটা গালে থাপ্পড় মেরে আমাকে বললে আর করবি কখনো, করে আমি চোখ যতক্ষণে খুলবো জোরে থাপ্পড়টা মারার পর আমি চোখ যতক্ষণে খুলবো হি ওয়াজ গন ফ্রম দেয়ার। আর আমি অনেক ভয় পেয়ে যাই। এরপরে আমার জ্বর আসে দু সপ্তাহ ধরে, আই ওয়াজ রিয়েলি শেকেন। আমি আমার মাকে আমি যখন এই ঘটনাটি বলি, আমার মা তখন আমাকে বলে তুমি কি বাই এনি চান্স এই ঘটনাটি তুমি শেয়ার করেছো কার সাথে, আমি লাইক আমি বা মুখ দিয়ে বের করেছো। তখন আমি বলছি জি মা, আমি এরকম এটা রেকর্ড করে ড্রাগসে রেখে দিয়েছি। তখন আমার মা বলে যে তোমাকে আমি মানা করেছি, তুমি কেন এটা করো, তোমাকে বলেছি প্রবলেমস আছে বলে তো বলেছে যে এখন শেয়ার করো না জিনিসটা, আমি যখন বলবো করতে তখন করবো। এরপরে আমার মা যা দোয়াদোর উৎসব যেগুলো করার দরকার ওগুলো করেছে, করার পরে এখন আই ক্যান শেয়ার দিস স্টোরি উইথ ইউ। সো এটা খুব আমার মার অনুযায়ী ছিল যে যেটাই ছিল উনি আমার দাদার রূপে এসে আমাকে এরকম মারে বিকজ আমি অমান্য করেছি, আমার ফ্যামিলিতে পরে একটা বিপদও আসে। যাই হোক, এগিয়ে যাই, সো আমি ডেট ধরে ঘটনা শুরু করি। 1920s দিকে আমার নানির আম্মু, তার নাম হচ্ছে জুলেখা বানু, শি গট ম্যারিড, হার এজ ওয়াজ 13। তো তা জুলেখা বানুর আম্মু ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো, যেটার কারণে একটা পর্যায়ে প্র্যাকটিস করতে 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 শি ডাইড। তো শি ওয়াজ ব্রট আপ বাই হার কালার্স। তো বিয়ে হওয়ার পরে শিমুর সময় একটা জেলাতে, আমি নাম বলতে চাচ্ছি না। এরপরে যেটা হয় সেখানে শি ওয়াজ প্রেগন্যান্ট, সো হার আই থিঙ্ক সিক্স মান্থ চলছে প্রেগনেন্সি। সে রুমে যায় একটা, সে রাত্রেবেলায় একটা শব্দ শুনে যেটা বর তার নাম ধরে ডাকে। পাঁচবার নামটা ডাকার পরে সে উঠে, উঠে সে রুমের মধ্যে যায়, মানে রুম থেকে বের হয়ে অন্ধকার একটা করিডোরের ভিতরে যায়, এবং সি স সামথিং শ্যাডোই তার সামনে দিয়ে পাস করে চলে যাচ্ছে। এরপরে সি ফেইন্টেড, আর তার কিছু মনে নেই। এরপর থেকে আসল ঘটনাটি শুরু হয়। তার ঠিক তিন দিন পরে সি হ্যাড এ মিসক্যারেজ। মিসক্যারেজটা হওয়ার পরে সি স্টার্টেড অ্যাক্টিং উইয়ার্ড। তার যে বাচ্চা মারা গিয়েছে তার কোনো দুঃখ নেই যে তার এরকম ছয় মাসের বেবিটা মিসক্যারেজ হলো। সে কান্দেও নেই, সে খুব হেসেছে, সেও যোগ হেসে নর্মাল। তো সবাই একটু চমকে যায় যে এরকম কেন হচ্ছে। পরে প্রত্যেকদিন রাতে তার হাজব্যান্ড টের পেত যে একটা পর্যায়ে সি ডাজন্ট স্লিপ বিসাইড হিম, সে চলে যায় কই জানে। এরকম করতে 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 একদিন হাজব্যান্ডটা ডিসাইড করলো যে সে ফলো করবে তার ওয়াইফ জুলেখা বানুকে। ফলো করে তারা দেখতে পারে, সে দেখতে পারে যে সে একটা রুমের মধ্যে যায় যেখানে একটা পেন্টাগ্রাম আঁকা, অনেক কিছু আঁকা টাকা, সি প্র্যাকটিসিং ব্ল্যাক ম্যাজিক। তো তখনকার দিনে এগুলা অনেক মানুষ জানতো যে করা হয়, তো সে খুব ভয় পেয়ে যায়। আর সি সিন্স হি ওয়াজ হার হাজব্যান্ড, সে আর তাকে হার্ট করেনি। কিন্তু সে যা দেখেছো দেখেছো, জাস্ট ফরগেট ইট যে আমি এরকম করছি, কাউকে বলো না। হাজব্যান্ড কিছু বলেনি, বিকজ সি ইউজ টু লাভ জুলেখা বানু আ লট, অনেক ভালোবাসতো তাকে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে হাজব্যান্ড বলে যে তুমি এটা করতে পারবে না, তোমার স্টপ করতে হবে। তাকে যখন আটকে দিত ব্ল্যাক ম্যাজিক করা, তাকে এটা প্র্যাকটিস যখন করতে না দেওয়া হতো, দেখা যেত যে সে অনেক সিক হয়ে পড়তো, নট অনলি মেন্টালি ফিজিক্যালিও। তো সি হ্যাড নো অপশন, তার এটা করতেই হবে টু সার্ভাইভ প্রপারলি। তো একটা পর্যায়ে সি ওয়াজ প্রেগনেন্ট অ্যাগেন, এবং এবার যেটা হয় তার বাচ্চাটা হয়। বাচ্চাটা হওয়ার পরে একদিন ঠিক চল্লিশ দিনের মাথায়, যেদিন 40 days হলো বাচ্চাটা, সেদিন সে বাচ্চাটা নেই, কোথাও নেই, জুলেখা বানু নেই, বাচ্চাটা নেই। তো হাজব্যান্ডটা অনেক ভয় পেয়ে যায় যে বাচ্চাটা কই গেল। তো তার মাথায় কেন জানে আসো, সে রুমটায় গিয়ে দেখে যে জুলেখা বানু তার নিজের বাচ্চাকে বলি দিয়ে দেয়। এরকম সে 3 থেকে 4 বার করে। তো 5th time আমার নানি জন্মায়। তো এবার সে ডিসিশন নিল যে জানে যে জুলেখা বানু এরকম বাচ্চা বলি দিয়ে দেয়, তো সে তার বাচ্চাটা, সে কী করলো, বেবিটা হওয়ার সাথে সাথে পরদিনই তার কাজিনদের কাছে পাঠিয়ে দিল, তার ফ্যামিলির দিকে পাঠিয়ে দিল, ওখানে যে বেবিটা ছিল। ঠিক 40 দিনের মাথায় জুলেখা বানু ধরপড় করা শুরু করলো যে না, বাচ্চাটা কোথায়, আমার দরকার, আজকে দরকার, আমার খুব দরকার। তো সেদিন সে বলি দিতে পারেনি বাচ্চাটাকে, যেটা হওয়ার পরে মেন্টালি সিক হয়ে যা পড়া শুরু করে। তারপর যেটা হয়, এই ঘটনা ঘটার পরে অনেক বছর হয়, প্রায় জুলেখা বানুর হাজব্যান্ড আমার নানি বাবা তার সাথে দেখা করতে যেত তার নানির সাথে, কিন্তু কখনো নানি এরকম বাচ্চার সাথে, মানে মায়ের সাথে দেখা করতে যেত না। তো ওদের অনেক ভাই বোন হয়, একটাও তাদের মায়ের সাথে দেখা কখনো তাদেরকে দেখেনি। তাদেরকে হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া হতো তাদের বাবার সাইডের বাসায়, ওখানেই তারা থাকতো, তাদের টেক কেয়ার করা হতো, বড় হচ্ছিল। তো এরকম করতে করতে অনেক বছর যায়, আমার নানির বয়স তখন 12 হবে, 1 বছর পরে তার বিয়ে। তো সে ডিসিশন নিল যে সে আসে তার মায়ের সাথে কিছু টাইম স্পেন্ড করবে। তো আসার পরে সে তার মায়ের সাথে কথা বলে দেখে যে সি টোটালি, মানে সে মেন্টালি সিকেন, সে এখনো প্র্যাকটিস করে, বাচ্চা বলি দেওয়ার ট্রাই করে ফ্যামিলির ভিতরে। তো সে ভয় পেয়ে যায় যে মা, নিজের মা এরকম কেমনে হতে পারে। তখন সে বলে যে তোমার প্র্যাকটিস করতে হবে, আসো তোমাকে আমি শেখাই, তুমি আমার ফ্যামিলির প্রথম মেয়ে, আমি চাই তুমি শিখো। তো আমার নানি অবুঝ ছিল তখন, সে ভাবছে যে আমার মা আমাকে শেখাতে চাচ্ছে, ঠিক আমি শিখি। তো বাবা এন টাইমে যখন শেখাতে যাবে, তার বাবাটা তাকে স্টপ করে, যে কারণে সে শেখা হয়নি। পরে যেটা হয় যে সি গেটস ম্যারিড অ্যাট দ্য এন্ড, প্রায় সাম টাইম অ্যারাউন্ড 1935 থেকে সি গেটস ম্যারিড। তো বিয়ে হওয়ার পরে যেটা হয়, 1 বছর পরে আমার নানি গিভ বার্থ টু দিস বেবি, অ্যান্ড বাচ্চাটা এত বছর যেহেতু বলি দেওয়া হয়নি, তো নানা মানে আমার নানির বাবা ভাবে যে এত বছর যেহেতু বলি দেওয়া হয়নি, সমস্যা নেই, এবার হয়তো বা বাচ্চা তো হয়েছে, এখানে সে থাকতে পারবে। সেম কাহিনী, 40 দিনের মাথায় বাচ্চা নেই, জুলেখা বানু বাচ্চাটা নিয়ে বলি দিয়ে দেয়। এভরি টাইম জুলেখা বানু বাচ্চাটা নিয়ে বলি দিয়ে দিচ্ছে। এরপরে আর বাচ্চা নিয়ে কিছু করা হয়নি। আমার নানি আমার বড় খালাকে জন্ম দেয়, অ্যাট 1955 আমার বড় খালা হয়, এবং এরপরে ও হ্যাঁ 1955 থেকে জুলেখা বানু ওয়াজ স্টিল অ্যালাইভ, এবং যেটা হয় সে গায়েব হয়ে যায়। একদিন রাত্রিবেলায় তাকে বেডরুমে ঢুকে দেখেন মেয়ে, সে গায়েব হয়ে যায়। তো বড় খালা বড় হয়, অনেক বড় হয়, তার বিয়ে হয়, তখন সবাই রিজিউম করে নেয় যে সে নানি আম্মু মারা গেছে। তো বড় খালার ফার্স্ট বেবিটা যখন হয়, তখন ফ্যামিলিতে সবাই খুব খুশি, হ্যাঁ এরকম ফ্যামিলির প্রথম ছেলে হয়েছে, এখন সে টেক কেয়ার, সবাই খুব টেক কেয়ার করছে, এখন বাসা ভর্তি মানুষ। এটা আমার বড় খালার বাসায় শ্বশুর বাড়িতে, আমার নানি তখন ওখানে থাকছিল। তো সবাই ওখানে থাকার পরে ওরা এরকম বেবি টেবি আদর করছে। তো 14th day মাথায় যেটা হয়, বাচ্চাটা গায়েব, কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না। যে রাত্রিবেলায় হঠাৎ করে কি জানি বাচ্চাটা, মানে কেউ টেরও পায়নি যে আমার খালার পাশে থেকে বাচ্চাটাকে জেনে নিয়ে গেছে। কেউ খুঁজে পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না। পরে দেখা যায় যে বাথরুমে ভিতর দিকে দরজা আটকানো, দরজা খুলে দেখে যে বাচ্চার বালতির ভিতরে পড়া, মানে মৃত বাচ্চা। আমার নানা খুব ভয় পেয়ে যায়, সেভাবে এটা কি হলো, এটা তো সম্ভব হওয়ার কোনো কথা না, কারণ বাথরুমের একটা দরজা, কি এরকম 40 দিনের বাচ্চাটাকে এরকম বালতির ভিতরে মেরে ফেলবে। তারপর যেটা হয়, আমার বড় খালার দ্বিতীয় বাচ্চাটা হয়, 40 দিনের ঠিক মাথায় বেবিটা গায়েব, নেই, কোথাও কেউ খুঁজে পাচ্ছে না। এবার তাকে পায় ময়ার বালতিতে, যে মানে খামছি, কেউ খামছি মেরেছে, বুকে বাড়ি মেরেছে, ওই জন্য তার পিছনে মানে বোঝা যাচ্ছে যে ওকে 5 আঙ্গুলের দাগ ছিল, এবং তাকে বালতি ময়লা বালতি ভিতরে দেওয়া হয়। এবার আমার মেজো খালার ঘটনা, তার যখন বেবি হয়, মানে তখন আমার নানি কেন জেনে, যেহেতু সে জানতো এইসব জিনিস, তখন তার মাথায় কেন জেনে খটকা লাগলো যে হোয়াট ইফ এই কারণে এটা হচ্ছে। তো 40 দিনের মাথায় আবার আমার নানি আবার ঘুমায়নি, সে সারা ডিসিশন নিল সে জাগনা থাকবে, ও দেখবে কি হয়। হোয়াট হ্যাপেন, ও সে জাগনা, সে বসে আছে, সে ওয়েট করছে যে কখন কি হয়। সে দেখে, সে প্রিটেন্ড করছে সে ঘুমাচ্ছে, রাত 3টা বা 2টার মাঝখানে একটা শ্যাডো টাইপের কিছু একটা রুমের ভিতরে এন্টার করলো, আমি বাচ্চার দিকে এগিয়ে আসলো। তখন আমার নানি সাথে সাথে দোয়াদুরু পড়া শুরু করলো, উপরে উঠে বসে পড়লো। তখন দেখে সে শ্যাডোটা চলে গেল। এরপরে দেখে যে এই বিপদটা বাচ্চাটার উপরে খালি 40 দিনের মাথায় আসে, তারপরে আর এরকম কোনো প্রবলেম হয়নি। এরপরে যেটা হয়, ফ্যামিলির এভরি ইয়ার ফ্যামিলিতে যখনই বাচ্চা হয়, 40 দিনের মাথায় বাচ্চাটাকে অনেক মানে দোয়াদুরু কাবি যা আছে সব পরে প্রোটেকশন দেওয়া হয়, এটা যে 40টা ডেজ অনেক খুশি হয়, অনেক বেশি খুশি হয় বাচ্চাটার জন্য। তো এবার খালা গেল, এবার হচ্ছে আমাদের জেনারেশনের কথা। আমার বড় খালার মেয়ে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তার যখন বেবি হয় লাস্ট ইয়ার, তার বেবি হওয়ার পরে যেটা হয় যে আমার নানি ছিল না তখন, সে একটু দেশের বাইরে ছিল। তো আমার খালারাদের ওরা সবাই না কমপ্লিটলি ব্যাপারটা এত বছর যখন ঘটেনি ভুলে যায় যে আছে থেকে সে 40 দিন ছড়ে পড়ে, আর এটা তো হয় না। তো হোয়াট হ্যাপেন্ড ইজ, তার বেবিটা এরকম আসলো, আসার পরে সে 40 দিনের মাথায় হয় না, 30 দিনের মাথায় বেবিটাকে সে তার খুলে আসো। সে ও তার আগে একটা ঘটনা আমি বলে দিচ্ছি। তো জুলেখা বানুর একটা ছবি আছে, যে ছবিটা আমাদের বাসায় টাঙ্গানো, মানে আমার নানির বাড়িতে একটা ফ্রেমের মধ্যে আছে। তো ওটা আমরা সবাই দেখেছি, আমার কাজিন আছে যেহেতু চোখের সামনে থাকে, আমার কখনো ওরকমভাবে দেখি, আমার প্রত্যেকদিন প্রায় নানি বাড়ি যখনই জানো ছবিটা দেখি, কিন্তু আমরা কখনো ওরকম জিজ্ঞেস জানি যে এটা নানির আম্মু বা কোনো কিছু থাকে না, যে সাবকনশিয়াস মাইন্ডে ছবিটা থাকে, বাট ইউ ডোন্ট নো এটা কি, এটা আমাদের সবার মাথার মধ্যে একটু ছিল। তো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, বেবিটা আমরা তখন কেউ ফ্যামিলি এই ঘটনাটা জানতাম না যে আমাদের ফ্যামিলিতে এরকম আছে। তো আমার কাজিনের যখন বেবিটা হয়, বেবিটা হওয়ার পরে 30 দিনের মাথায় সে বেবিটাকে নিয়ে আদর করে ঘুমাচ্ছে, জাগনা, বেবিটাও জাগনা। মাত্র রাত দুটোর সময় প্রায় শুয়ে আছে, এমন সময় অন্ধকার রুমের মধ্যে সে টের পেল কেউ একজন এন্টার করেছে। তো সে ভয় পেয়ে গেছে, এটা কি হলো, এটা কি হলো। সে টের পেল যে ওই জিনিসটা আসলো, একটা শ্যাডোর মতন সামথিং আসলো রুমের মধ্যে, আসার পরে বিলটের কাছে আসলো। তো সে ভয় পেয়ে গেছে, এটা কিছু তো মানুষ না, মানুষ হলে অ্যাটলিস্ট হেঁটে আসতো, এটা ফ্লোট করে আসছে। সে তখন সাথে সাথে ভয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে দোয়া দুরুদ পড়া শুরু করে, যে মুমেন্টে দোয়া দুরুদ পড়া শুরু করছে, সেই জিনিসটা একটু এগিয়ে এগিয়ে চলে পিছনে ব্যাক করছে। তো সে তার দেবী তার হাজবেন্ডটা পাশে ছিল, সে খুব সাহসে আমার কাজিন সে উঠে উঠে অন্ধকারে একটু লাইট আছে ওখানে দৌড় মারে, দেখছি জিনিসটা ভেসে ভেসে যাচ্ছে পুরো কালো। বা তার মনে হলো যে সাইড ফেস থেকে একটা মহিলাকে দেখলো সে, আর এটা বেশ বয়স্ক একটা মহিলা। কিন্তু তার মনে হলো যে সে মহিলাকে চিনে, কিন্তু মহিলা চিনলে এটা ব্যাপার না, মহিলাটা কেন আমি ভেসে ভেসে চলে যাবো। সে খুব ভয় পেয়ে যায়, এবং ওয়েন শি কামস ব্যাক রুমের মধ্যে দেখে যে তার বেবিটার সাইডে একটা খামচি আছে। তারপর যেটা তার ভয় লাগে যে এটা কি হলো, বেবিটা একটা খামচি পেল, ওটা কেমনে হলো। আচ্ছা সে ভাবলো আচ্ছা ঠিক আছে, বেবিটা মেবি আমার হাতে খামচি লাগলো। বাট তখন সে দোয়া দোয়া করে নানিকে বলবে, সেই কাউকে এই কথাটা বলার আগে সে তার নানিকে বলতে চায়। সে ওটা জানে যে আমাদের নানি এরকম গ্রিন টিন তেল করে বা এইসব জিনিস জানে, তো তাকেই আগে বলাটা ভালো হবে। তো সেই দিন রাতে সে ঘুমায়, দোয়া দোয়া করে যখন ঘুমিয়ে যায় তখন সে স্বপ্নে দেখে যে সেই মহিলাটা যার সাইড ফেসটা সে দেখে, ওই মহিলাটা তার স্বপ্নে এসে বলছে যে তুই এই বাচ্চাটা কয়েকদিন বাঁচিয়ে রাখতে পারবি, আমি আসবো এবং আমি তোর বাচ্চাটা নিয়ে যাবো, তুই দেখিস আমি নিয়ে যাবো, আমার দরকার এই বাচ্চাটাকে, আমি নিয়ে যাবো, আর যতবার তোরা বাচ্চা দিবি আমি নিয়ে যাবো, এটা বলে। তো সে খুব ভয় পেয়ে যায়, ইট ওয়াজ লাইক আ ভেরি ব্যাড নাইটমেয়ার। সে উঠে সব সে আর ওয়েট করে না, সে আমার নানিকে দেশের বাইরে কল দেয়, দুবাই কল দিয়ে আমার নানিকে বলে যে দেখেন নানি আমি এরকম ঘটনা দেখেছি, আপনি প্লিজ তাড়াতাড়ি আসেন। তো আমার নানি তো এসে খুব চিল্লা চিল্লি আমার খালাদের উপরে যে তোমরা তো জানো, তোমরা জানো এরকম প্রবলেম আছে, তোমরা কেন এরকম বাচ্চা থেকে দেখে রাখতেছো না, ফার্স্ট 40 দিন এরকম অনেক প্রবলেম হয়। তো আবার তাবিজ তাবিজ করে দেওয়া হয় এবং কঠিনকে পার হওয়ার পরে বাচ্চাটা একটু সিক হয়ে পড়ে, বিকজ অফ দ্য খামচি। ঘুম থেকে উঠে দেখে স্বপ্নটা দেখা পড়ে যে বেবিটার গায়ে অনেক খামচি ছিল, তো বেবিটা এমনি অনেক ছোট এবং তার এরকম অসুস্থ হয়ে পড়ে, একটু অনেক ক্রিটিক্যাল হয়ে যায়, পরে সে ওজ ফাইন। বেবিটা পরে কঠিনকে পার হওয়ার পরে সে ওজ ফাইন। পরে আমার নানি তখনও আমার কাজিনকে পুরো ঘটনা বলেনি। তো বেবিটাকে নিয়ে ফার্স্ট 40 দিন পার হওয়ার পরে বাসায় নানির বাড়ি যাওয়া হয়। যখন নানির বাড়ি যায় যে সে ওখানে বসে আছে, বসে আসার পরে সে হঠাৎ করে তার চোখ পড়লো ওই ছবিটার দিকে। তখন সে বলে যে নানি আমি যে স্বপ্নতে মহিলাটাকে দেখেছি এটা কিন্তু এই মহিলাটাই ছিল। তখন নানি তাকে খুলে সব ঘটনা বলে যে তার মা বলি দেয় এবং তার মা ব্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে করতে যেটা হয় সে একদিন গায়েব হয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবং এখনও বিলিভ করা হয় আমাদের ফ্যামিলিতে যে কোনো যদি বেবি হয় তাকে 40 দিন পর্যন্ত অনেক অনেক কেয়ারফুলি রাখা হয়। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার কাজিনসের ক্ষেত্রে হয়েছে, এবং এই যে আমার কাজিনদের বেবিদের ক্ষেত্রেও হচ্ছে যে 40 দিন পর্যন্ত তাকে অনেক দোয়া দুরুদ এবং অনেক ভালোভাবে রাখা হয়। দেখি ইনি এসে ইনি ওনার এরকম নজর আসে এবং সে এসে এরকম বাচ্চাগুলিকে সামহাও নিয়ে যায় এবং সে বাচ্চাগুলিকে বলি দিয়ে দেয়। তো এটা হচ্ছে আমার ঘটনা, আই হোপ ইউ গাইজ লাইক ইট।
সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। আর এর মাঝখানে বলে রাখি যে আজকের এই এপিসোডটি যদি আপনি মিস করে ফেলেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে যদি মিস করে ফেলেন আনফর্চুনেটলি, এবং আপনাকে ডায়াল করতে হবে এয়ারটেল নাম্বার থেকে 4040 সিলেক্ট করতে হবে, চ্যানেল 22 ধরে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি আপনি সেখান থেকে পুনরায় শুনে ফেলতে পারবেন। এবং আপনি যদি চান যে ভূত এফএম টিউনটাকে আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনি যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ নিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে লিখতে হবে 92125 এবং এটা সেন্ড করতে হবে 3123 নাম্বারে। ব্যাস, এই যে টিউনটি এখন মাসুম প্লে করছে, এই টিউনটি হয়ে যাবে আপনার। শুধুমাত্র আপনি কোড নাম্বারটি মনে রাখুন, কোড নাম্বারটি হচ্ছে 92125। যাই হোক, আপনি চাইলেই এটা আপনার টিউন করে ফেলতে পারেন। আমি আরও একটা ঘটনায় যেতে চাই, তার আগে কিছু এসএমএস পড়বো অবশ্য। না, আমার দেখতে পাচ্ছি না, সাহিদ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন এবং আমি আমি দেখতে পাচ্ছি বিপ্লব কেএমসি থেকে আমাদের এসএমএস করেছেন, অপু আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রোমেল, এছাড়াও আমাদের এসএমএস করেছেন মোহাম্মদ রানা, ইমরুল কায়েস সাভার থেকে, সাভার থেকে তিনি এসএমএস করেছেন, সমর আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন পার্থ বগুড়া থেকে, এছাড়াও আমাদেরকে বিপ্লব এসএমএস করেছেন, উদয় আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম, আমাদের কিছু এসএমএস করেছেন সোহান, এসএমএস করেছেন আদিব, এসএমএস করেছেন রহিম রাজশাহী থেকে, এছাড়া আমাদের তোতন এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে স্বর্ণা, এসএমএস করেছেন আমাদেরকে দিগন্ত, এছাড়াও এসএমএস করেছেন রূপম সহ আরও অনেকে, সামিত চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, তুষার বাঘা থেকে এসএমএস করেছেন, মিজান আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন সবুজ চট্টগ্রাম থেকে, শিয়াম আমাদের এসএমএস করেছেন, অদিত প্রীতম প্রতীক আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে তিলোভা এসএমএস করেছেন, সাহস আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও হাশেম, নুহাস, মাহমুদা সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাবো একটা ঘটনায়, এই ঘটনাটি আমাদের একজন পাঠিয়েছেন, তিনি এখানে উপস্থিত নেই, আমি সেই ঘটনাটি তার মতো করেই পড়ে শোনাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি ঘটনাগুলো পাঠালাম, আপনার ভালো লাগলে আবার আমাকে বলবেন, আমি ঘটনাগুলো শেয়ার করতে চাই। তো এই ঘটনাগুলো মধ্যে থেকে যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, যে ঘটনাটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার বাড়ি আমাদের গ্রামের দক্ষিণ পাশে, আর আমাদের গ্রামের দক্ষিণ দিক দিয়ে একটা খাল আছে, খালের একটা নির্দিষ্ট জায়গায় ঘটনাগুলো ঘটেছে। এবং প্রথম ঘটনাটি আজ থেকে প্রায় 40 বছর আগে, একদিন সকালে সবাই যখন তাদের জমিতে কাজের জন্য গিয়েছিল, তখন তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। আর এই অদ্ভুত জিনিসটা হলো একটা লোক মাথা সম্পূর্ণ খালের কাদার নিচে ডোবানো এবং তার পা ছিল ওপরের দিকে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং কাছে আসতে সাহস করে। আমার নানা দেখে আসে এবং মাকে যেতে বারণ করে। ঘটনাটি দুপুরের মধ্যে সারা গ্রামে ছড়িয়ে পড়ে এবং দুপুরে মৌলবি বাড়ি থেকে কিছু লোক আসলো দেখতে, কারণ তাদের বাড়ির আব্দুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত রাত থেকে। এই লাশটি আব্দুলের কিনা সেটা দেখার জন্য তারা ওপরে উঠল এবং কাদা পরিষ্কার করে দেখল এটা আব্দুলের লাশ, তারা লাশটি নিয়ে যায়। তারপরে যে ঘটনাটি ঘটে তা আমার বড় খালার শ্বশুরের সাথে ঘটেছে। তখন বৈশাখ মাস, আর এ সময় বৃষ্টি হলে খালে প্রচুর মাছ পাওয়া যায়। তো ওই তো আমার ওই নানা মাছ ধরতে যান সকালে সকালে, খালের আশেপাশে তখন কোনো বাড়ি ছিল না, আর চারিদিকে শুধু বিস্তৃত ধানি জমি। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর তাকে ডেকে আনতে হয় যাওয়া হয়। ডেকে আনতে গিয়েছিল তারই ছেলে, গিয়ে যা দেখলো তা কেউ চিন্তাও করে। খালের যে স্থানে আগের ঘটনা ঘটেছে ঠিক ওইখানেই মৃত অবস্থায় নানা পড়ে আছে, তার মাছ ধরার সরঞ্জাম ডুলা এবং জাল তার পাশেই পড়েছিল। নানা খালের ঢালে পড়েছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো মাছ ধরেনি, এসেই মারা গেছে। এমন সুস্থ সবল লোক বাড়ি থেকে এসেই মারা গেল, আসলে কি হয়েছিল তার সাথে তা আজও কেউ বলতে পারেনি। তার কয়েক বছর পরে যে ঘটনাটি ঘটে তা আরও ভয়ঙ্কর এবং এ ঘটনার ব্যাখ্যা সবাই জানতে পারে। এই ঘটনাটি আমার নানা বাড়ির পাশের বাড়ির কাজের লোকের সাথে ঘটেছে, খালের ওই জায়গায় ওপরের জমিতে নানাদের বাড়ির দোকান বাড়ির লোকদের ছিল, পাশের লোকদের ছিল এবং জমির ধানই ছিল বলে একটু উঁচু হওয়াতে সেখানে পাটের চাষ করত। সে সময়টা ছিল শীতকাল, পাটের চারা নিড়ানোর সময়। ওই দিন অনেক ঘন কুয়াশা ছিল, লোকটি সকাল করে খেতে চলে যায় কাজ করার জন্য। সকালে 9টার দিকে কাজের লোকের জন্য সকালে রাস্তা নিয়ে যাওয়া হয়, সে খাবার খেয়ে খেতে যায় এবং সে বাড়ির বড় ছেলে। উনি ক্ষেতের পারে যাওয়ার পর দেখলো যে কাজের লোকটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি তখন দূরে অন্য জমিতে কাজ করতে এসেছে এমন লোক দেখে এনে দুজনে মিলে কাজের লোকটিকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। অনেকক্ষণ মাথায় পানি দেওয়ার পর লোকটি জ্ঞান ফেরে, তার কাছ থেকে সবাই জানতে পারে আসল ঘটনা কি। কুয়াশার কারণে খুব বেশি জায়গা দেখা যাচ্ছিল না। তিনি যখন ক্ষেত নিরাতে নিরাতে সামনের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে দেখতে পেলেন একটা কাফন মোড়ানো লাশ ক্ষেতের মাঝখানে পড়ে আছে, লাশের চেহারা দেখা যাচ্ছে না। কারণ লাশ কবরে নামানোর আগে যেমন মানে যেমন সাদা এবং পা দুটো দুই দিকে বাঁধা অবস্থায় থাকে, সে তেমনই ছিল। মনে হচ্ছিল এই মাত্র লাশটি কবরে নামানো হবে। এই দৃশ্যটি দেখে তিনি কোনো কিছু না ভেবেই অজ্ঞান হয়ে যান এবং পরে ওই লোকটি ওই বাড়িতে কাজ করেনি, তার দেশের বাড়িতে চলে যায়। এই ছিল ঘটনা। উনি স্টুডিওতে এসেও ঘটনা শেয়ার করতে চেয়েছেন। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যদি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান তাহলে আপনার আরও কিছু ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@bhutifuti.fm, যারা জানেন তাদের জন্য বলছি। এবং স্পেলিংটা হচ্ছে bhutifm@radioforyt.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে ঘটনা লিখে পাঠান। শুরুতে অবশ্যই দয়া করে উল্লেখ করবেন আপনি ঘটনাটি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে স্টুডিওতে আমরা আপনার ঘটনাটি পড়ে শুনি। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনার ঘটনাটি আপনি রেকর্ড করে তারপরে আমাদেরকে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন। আমরা সেটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আরও একজন নতুন অতিথি, আমরা চলে যাব তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন।
হ্যালো লিসেনার্স, আমি রাকিব বলছি। আর যেটা শুরুতে বলবো, ধন্যবাদ রাশেদ ভাই আপনাকে। আর আমি আমার দুটো ফ্রেন্ডকে উইশ করতে চাই, জামিল অলিভিয়া, ধন্যবাদ তোমাকে আমাকে এখানে আসার জন্য। আর ঘটনাটি ঘটেছিল যে খুলনার আদমপুর গ্রামে। তো আদমপুর গ্রামের একটি পার্ক ছিল, তো পার্কের মানে একটি কোণেতে নিজস্ব কেনা ছোট জায়গা ছিল এক ভদ্রলোকের। তো ভদ্রলোকের নামটা ছিল ফটিক। তো ফটিককে ওই এলাকায় যারা থাকতো তারা সবাই ফটিক ভাই বলে সম্বোধন করতো। আর যেটা ছিল যে তো ফটিক ভাই একদিন দিনের কার্যক্রম সেরে সন্ধ্যা ঘরে ফিরলেন এবং ফিরে উনি রেস্ট করছেন। রেস্ট করার পাশাপাশি উনি মানে রেডিও ছেড়ে গান শুনছিলেন একটু ইয়া ফিল করার জন্য। আর যেটা হচ্ছে যে ওনার বলে রাখি যে ওনার ঘরের পিছনের দিকে দুটো পুকুর ছিল, আর এমন ভাবে ছিল যে দূর থেকে দেখলে মনে হয় ওখানে একটি পুকুরই আছে। আর পুকুরের মধ্যে বেশ ইয়া ছিল, কচুরিপানা ছিল, ভর্তি ছিল। আর মানে ম্যাক্সিমাম জায়গায় কচুরিপানা ভর্তি ছিল, আর কিছু কিছু জায়গায় মানে পানি দেখা যেত, ছিল না কচুরিপানা। আর দেন যেটা হয়েছে যে গান শুনতে শুনতে ফটিক ভাই একটা শব্দ শুনতে পেলেন এবং শব্দটা এমন ছিল যে সামথিং লাইক দ্যাট, কেউ যদি পানি ও হাতের সংস্পর্শে নাড়াচাড়া করে কিংবা মানে পানির সাথে হাত মিলে যদি হাততালি দেয়, ঠিক মানে যেরকম আওয়াজটি পাওয়া যায় প্রায় ঠিক সেই আওয়াজটি পাচ্ছেন উনি। তো পাওয়ার পরে উনি মানে একটু ভাবলেন যে ওনার মানে মনের ভিতরে একটু প্রশ্ন জাগলো যে আর পুকুর ছাড়া পানির শব্দ আসবে কোত্থেকে, আর পুকুর থেকে যদি পানির শব্দ এসে থাকে তাহলে এই পুকুর থেকে নামে না, নামার প্রশ্নই আসে না। আর তখন ঠিক সাড়ে সাতটা বাজে। তো আপনারা জানেন যে রাতে গ্রামের এখানে যে রাত আটটা সাড়ে সাতটা এরকম বাজলে তো প্রায় মধ্যরাতেই বলা যেতে পারে। তো যেটা ছিল যে উনি এরকম ভাবার ইয়া ছিল। তো এলাকার প্রায় সবাই জানতো যে পুকুরটি পরিত্যক্ত, আর ফটিক ভাই ব্যাপারে জানতেন এই ব্যাপারে, এই পুকুরে ঘটে যাওয়া বেশ কয়েকবার আগের ঘটনা সম্পর্কে। আর যেটা এখানে বলবো যে শব্দ শোনার পর ফটিক ভাই দেরি না করে এবার মানে টর্চ নিয়ে হাতের কাছে টর্চ পেয়েছেন এবং টর্চ নিয়ে চলে গেলেন পুকুরের পাড়ে এবং দূর থেকে যেটা দেখলেন মানে মানে হালকা অন্ধকার যতটুকু আশ করলেন এবং দেখতে পারলেন যে উনি পুকুরের পাশে ছিল আম গাছ। তো আম গাছ থেকে কেউ লাফ দিচ্ছে এমন অবস্থায় দেখলেন কোনো একজনকে, উনি কিছুটা থমকে গেছেন। তারপর থমকে যাওয়ার পরে উনি মানে কতক্ষণ স্টিল এখানে দাঁড়িয়েছিলেন, মুভ করছেন না, এবং উনি আরও ক্লিয়ারভাবে দেখার জন্য মানে টর্চ লাইটটা জ্বালালেন। টর্চ লাইটটা আলো ফেলতেই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু একটা জিনিস উনি লক্ষ্য করলেন যে যে পুকুরের পানির যে দোল খাওয়াটা ওটা এখনো উনি তখন উনি দেখছেন। তো ইনস্ট্যান্ট ওই পুকুরের দোল খাওয়াটা, পানির দোল খাওয়াটা উনি ছিল এখানে। আর যেটা উনি ফিল করলেন যে ওনার হাতটা একেবারে অবশ হয়ে আসছে, তো উনি দেরি না করে টর্চ লাইট অফ করে এবং ঘরে ফিরলেন। ঘরে ঢুকতেই মানে দোলের কাছে যখন আসলেন তখন উনি আবার সেম আওয়াজটি পাচ্ছেন। আওয়াজটি পাওয়ার পরে উনি কি করবেন বুঝে উঠে না পেরেই এবার সরাসরি চলে গেলেন আম গাছের নিচে। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয় যে উনি যখনই টর্চের আলোটা গাছের দিকে মানে আম গাছের দিকে ফেললেন তখনই পোশাক থাপ্পড় খেলেন। আর যেটা ছিল যে যখনই থাপ্পড়টা খেলেন যে হাতে টর্চ ছিল সে হাত থেকে টর্চটা পড়ে গিয়ে উনি গালে হাত দিয়ে দিলেন এবং সাথে সাথে টর্চের আলো অফ হয়ে যায়। এবং অফ হওয়ার পরে যেটা ইয়া ছিল যে ওনার আবারও একদম স্টিল মুডটা এসে গেছে। তো টর্চ খোঁজার জন্য উনি খুঁজলেন অনেকক্ষণ টর্চ, কিন্তু টর্চটা পেলেন না। অবশেষে উনি দৌড় দিয়ে ভয় পেয়ে ঘরে ঢুকে গেলেন এবং মুহূর্তটা ভুলে থাকার জন্য উনি অন্যান্য কথা মনে করার চেষ্টা করলেন। কিন্তু আর যেটা ছিল যে পাক্কা দুই কিংবা আড়াই ঘন্টা পর একটা লোক এসে তার দরজার সামনে টোকা দিচ্ছে, জোর গলায় বলছে যে ফটিক সাহেব কি আসেন। তো ফটিক ভাই একটু মানে ভয় পেয়েছেন যে আবার কে না কে, আবার ওনার ভিতরে কেননা ওনার ভিতরে একটা ভয় কাজ করছিল যে আবার কি না কি হয়। আর কণ্ঠের আওয়াজটা বেশ পরিচিত ছিল ফটিক ভাইয়ের কাছে। তো ফটিক ভাই তারপর কোনো রেসপন্স দিলেন না। তো অনেকক্ষণ ধাক্কাধাক্কি করলো ওই লোকটা এবং করার পরে আসতে গেল না। এবং কিছুক্ষণ পর তো ফটিক ভাই একটা কান্নার আওয়াজ পেলেন। তো উনি আইডেন্টিফাই করলেন যে কান্নার আওয়াজটা ওনার দরজার সামনে থেকে আসছে। দেন যেটা করলেন উনি যে বিছানা থেকে উঠে গিয়ে দরজার কাছে গেছেন যে আসলে জিনিসটা আসলে ক্লিয়ারভাবে শোনার জন্য যে আসলে কি দরজার সামনে থেকে কানছে কি না। তো উনি এরপরে মানে বুঝতে পারলেন যে আসলে দরজার সামনে থেকে কানছে। তো উনি দেরি না করে উনি আবার মানে বেডের কোনায় গিয়ে চুপচাপ কাঁপছে এবং দাঁতগুলো কিকি কিকি এরকম করছে আর কি, এরকম ইয়ে হচ্ছে। তারপর অনেক ভয় ভয় তিনি রাতটা পার করলেন এবং সকালবেলা উনি কাজে বের হওয়ার আগে উনি যেটা লক্ষ্য করলেন যে দরজা খুলতেই ওনার সামনে অনেকগুলো ছাই এবং ধোঁয়া উঠছে এমন সিন উনি দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে আগুন দিয়ে যদি লাকড়ি পোড়ানো হয় তাহলে যেই অবশেষে যেই ধোঁয়াটা বের হবে এবং ছাই অংশ থাকবে এবং এটা দেখতে পাচ্ছেন, সেই সিনটা উনি দেখতে পাচ্ছেন। আর যেটা হলো যে নেক্সট উনি এবং উনি বেরোলেন এবং টর্চলাইটটা খুঁজলেন। কারণ টর্চলাইটটা খোঁজার কারণ হচ্ছে উনি বেসিক্যালি যেসব কাজ করেন সেগুলোর মধ্যে প্রায় বেশিরভাগ ইউজ হয় টর্চটা, এই কারণে আর কি টর্চটা খোঁজা। উনি টর্চ খুঁজলেন কিন্তু অবশেষে পেলেন না। কিন্তু উনি যখন বাসায় ঘরে আবার ব্যাক করবে কিছু খেয়ে বের হবে ওনার কাজে, তখন উনি আবার ওনার চোখ পড়লো পুকুরে পাড়ে এবং পুকুরে পাড়ে গিয়ে দেখলো যে টর্চলাইটটা অর্ধেক গাঁথানো অবস্থা আছে। এবং উনি এরপরে করলো কি যে পুকুরে পাড়ে দৌড় দিয়ে গেল এবং দৌড় দিয়ে গিয়ে যে টর্চলাইটটা উঠানোর চেষ্টা করলো, কিন্তু অবশেষে তিনি মানে ব্যর্থ হন টর্চলাইটটা উঠাতে। আর যেটা করলো যে এরপর লোকজনদের খবর দিল এবং লোকজনরা আসলো এবং টর্চলাইটটা উঠানোর চেষ্টা করলো। অনেক কষ্ট করে কোদাল আর শাবল দিয়ে টর্চলাইটটা উঠানো হয়েছে, এখানে কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করছে। আর তারপর এইভাবে আর কি উঠেছে টর্চলাইটটা। এরপর যেটা হলো যে টর্চলাইট মানে এখানে টর্চলাইটের কাহিনী শেষ। আর যেটা হলো লোকজনকে উনি গত রাতের কাহিনী সব বিবরণ দিলেন এবং বিবরণ দেওয়ার পরে লোকজনের ভিতরে যারা গণ্যমান্য ব্যক্তি ছিল তারা সবাই একমত ইয়া দিল যে মানে গাছটি কেটে ফেললে হবে বা সব সমস্যার সমাধান হবে। তো যারা গাছ কাটে সাধারণত তাদের খবর দেওয়া হলো, কিন্তু তারা গাছ কাটতে অস্বীকার করে যে গাছটি কাটবো না, গাছটি কাটতে অন্যরকম সমস্যা হতে পারে এরকম কিছু একটা সামথিং। আর যেটা ছিল যে ফটিক ভাইয়ের মাথায় এরকম কিছু চিন্তাভাবনা আসছিল যে আমি তো থাকি এখানে, এখানে তো আমারই ঘর, আর তাছাড়া যদি গাছটি কাটি তাহলে আমারই উপকার হতে পারে, তো এরকম কিছু একটা ভেবে তো ফটিক ভাই করলো কি নিজে এই গাছটি কাটার সিদ্ধান্ত নিল এবং সবাইকে জানালো। এবং জানানোর পরে সবাই একমত রাজি হয়ে গেল যে ফটিক গাছটা কাটবে এবং ফটিক ভাই নিজেই গাছটি কাটলো নিজের হাতে। এবং কাটার পরে যেটা হলো যে সবাই সবার কাজে চলে গেল এবং ওর পর থেকে ফটিক ভাইকে আর কেউ দেখেনি এবং ফটিক ভাইয়ের কোনো খবর পায়নি। আর যেটা হলো যে লোকমুখে আস্তে আস্তে ওই পার্কটির নাম হয়ে যায় ফটিক পার্ক।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে এবং বেশ কিছু এসএমএস রয়েছে, সেই এসএমএস গুলো আমাদের পড়তে হবে। চিটাগং থেকে আমাদেরকে হাশেম এবং চম্পা লিখেছেন যে উই আর রিসেন্টলি ম্যারিড কাপল এবং তারা ভূত এফএমের সাথে রয়েছেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভ, সুজন, তুষার, নিশীত, মাসুদ, রিপন, শান্ত, তাহের, তারা সাতজন মিলে লাউড স্পিকার দিয়ে ভূত এফএম শুনছেন, খুব ভয় লাগছে তাই বলেছেন। স্বপ্না আফরিন লালবাগ থেকে লিখেছেন যে ভয় পাচ্ছি বাট তারপরও ভূত এফএম শুনছি। তুষার হালিশহর থেকে লিখেছেন ভাইয়া আজকে আমার কাছে বেশ কিছু ঘটনা আছে বাট কিভাবে পাঠাবো, আপনি তো ভূত এফএম শুনছেন, একটু পরে একটু আগেও বলেছি আমরা আর একটু পরে আবারও বলবো, আপনি আমাদের সাথে থাকুন। হাসান বিনোদপুর রাজশাহী থেকে লিখেছেন যে এর আগে যে ঘটনাটা ছিল সেই ঘটনা তিনি অনেক প্রশংসা করেছেন। রিজন আমাদের কাউলে থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকে তার বার্থডে এবং আজকে ১৩তম জন্মবার্ষিকী, বা ২০১৩ সালে ১৩তম জন্মবার্ষিকী। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে লিখেছেন যে রাসেল ভাই আজকে স্টোরি অসম, বাবু ভাইকে বাবু ভাই অলওয়েজ অসম, থ্যাংকস মাসুম ভাই, মাসুমের পক্ষ থেকে আমি জানাচ্ছি ইউর মোস্ট ওয়েলকাম। রিজন আমাদের এসএমএস করেছেন, আচ্ছা রিজনের এসএমএসকে আমি একবার একটু আগে পড়লাম। ফ্লোরা আমাদের লিখেছেন যে চরম লাগছে। এছাড়া আমাদেরকে পাপড়ি ভূতের বাড়ি থেকে এসএমএস করেছেন, লিখেছেন এনজয়িং ভূত এফএম। মাসুম ভাইকে থ্যাংকস জানিয়েছেন। এস কে সজীব আমাদের এস এম এস করেছেন, সমীর ঢাকা থেকে আমাদের এস এম এস করেছেন, এবং এস এম এস করেছেন রনি চিটাগং থেকে, এবং বাউভাইয়ের ঘটনা অনেক প্রশংসা করেছেন আমাদেরকে। এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সুজয় চট্টগ্রাম থেকে। বাউভাইয়ের ঘটনাগুলো অবশ্য মানে বাউভাই সবসময় ভালো ঘটনা বলেন, এবং বাউভাই আমার সাথে মানে মাঝে মাঝেই যখন কথা হয় আমার মনে হয় যে তিনিও থ্যাংকস দিবেন যে সমস্ত মানুষ তাকে ঘটনা পাঠাচ্ছেন। আসলেই মানে তার সে সমস্ত মানুষের সাথে কোনো তুলনা হয় যেন আমাদের ঘটনা পাঠাচ্ছেন প্রতিনিয়ত, ক্ষুদ্র সময় সাথে রয়েছেন, এত রাত জেগে শোনেন এবং সবসময় আমাদেরকে উৎসাহিত করেন, এস এম এস পাঠাচ্ছেন। আমার মনে হয় যে আপনাদের জন্যই সব কিছু, এবং আপনাদেরই জন্য আমরা বারবার ফিরে ফিরে আসতে পারি, এবং আপনাদেরকে সাথে নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই। সবসময় আমাদের সাথে থাকুন। এছাড়াও আমাদেরকে সমর দেখতে পাচ্ছি এস এম এস করেছেন, নিয়াম আমাদের এস এম এস করেছেন রাজশাহী থেকে, আনিম কলাবাগান থেকে এস এম এস করেছেন আমাদেরকে, সুচিত্রা এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে সোনাক্ষী, এস এম এস করেছেন আমাদেরকে শ্যামরজিৎ, অর্ণব উত্তরা থেকে এস এম এস করেছেন, দিহাম কুমার আমাদেরকে এস এম এস করেছেন ফার্মগেট থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি জয়, সোহাগ, শাকিল, সজল সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি ব্রেকে, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Stay tuned Radio Phurthi and don't stop the Phurthi.
This track was downloaded from FusionBD.com.
আমি থ্যাংক ইউ দিতে চাই যারা আমার কাছে কাহিনীগুলো শেয়ার করেছে। আপনি একটু আগে দিয়েছেন, বাট আমি নিজেও থ্যাংক ইউ দিতে চাই।
হ্যাঁ, আমার কাছে সবসময় মনে হয় যে যারা আমাদের কাছে ঘটনা পাঠান তারাই বেসিক্যালি এই প্রোগ্রামটার হার্ট।
হ্যাঁ অবশ্যই, এবং অনেকেই কাহিনী পাঠান, এদের মধ্যে কিছু কাহিনী দেখা যাচ্ছে যে শেয়ার করতে পারছেন, এর জন্য আমি সরি, কারণ যেটা অন্যের সাথে সিমিলার হয়ে যাচ্ছে বা আমার মনে হচ্ছে ওটা ওরকম ভয়ঙ্কর না।
আমরা অনেক ঘটনা শেয়ার করতে পারি না, অনেক সময় দেখা যায় যে একজনের ঘটনা সাথে আরেকজনের ঘটনা মিলে যায়, অনেকে ভুল করে হয়তো পাবলিশড কোনো স্টোরি আমাদের কাছে পাঠান যেটা আমরা কখনোই আসলে প্রচার করতে পারি না। সো এই টাইপের ঝামেলার জন্য আমরা পাই না, কিন্তু যারা প্রতিনিয়ত আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন এবং আমাদেরকে ঘটনা পাঠিয়ে উৎসাহিত করছেন তারাই বেসিক্যালি ভূতকে বাঁচিয়ে রেখেছেন, এবং তারাই আসলে স্বামীদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানে যদি ঘটনা আসা বন্ধ হয়ে যায় তাহলে খুব ইয়ে হবে, মানে আমরা সরাসরি আমরা ঘটনা নিয়ে আসছি যে সমস্ত মানুষ এখানে স্টুডিওতে উপস্থিত হয়ে ঘটনা শোনাচ্ছেন। হ্যাঁ, এটা কোনো মানে এরকম এরকম না যে আগে থেকে তৈরি করা কোনো
কিছু, এবং আমি রিকোয়েস্ট করবো যাতে কেউ কখনো ফিক্টিশিয়াস কোনো ঘটনা না পাঠান, এবং কারো কপি করা ঘটনা বা কোনো উপন্যাসের ঘটনা বা কোনো কিছুর ঘটনায় যাতে এভাবে না পাঠান।
ডেফিনেটলি, এবং আমি সেই দিক দিয়ে দেখেছি আমাদের আমাদের মতোই আমরা যেরকম খুব মানে মনের গভীর থেকে এই কাজটা করি, আমাদের যারা শোনেন তারাও তাই করেন, এবং যারা ঘটনা পাঠান তারাও আমাদের মানে আমি বলবো যে ম্যাক্সিমাম যারা আছেন ঘটনা পাঠান তারা আমাদের মতো করে ফিল করে,
সেটা
খুব খুব ভালো লাগে জিনিসটা।
মূল ব্যাপারটা হচ্ছে ভয় পাওয়া, এবং মানে মানুষের একজন এক্সপেরিয়েন্স শুনে ভয় পাওয়া,
সেটাই। যাই হোক, আমরা ঘটনায় চলে যাচ্ছি, আর আপনারা ঘটনা শুনতে শুনতে আমাদেরকে যে কোনো মতামত জানাতে পারেন এস এম এস এর মাধ্যমে। এস এম এস করার নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ আপনাকে যে লিখে ফেলবেন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। বাবা ভাই থ্যাংকস দিয়েছেন, এবং আমি বাবা ভাইয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের কাছে স্যালুট জানাই যে আপনাদের জন্য আমরা এত দূরে আসতে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই,
সেটাই। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আপনার একজন মানে আপু পাঠিয়েছেন, ওনার নাম হচ্ছে মিলি। তো ওনারা সিদ্ধেশ্বরীতে থাকতেন এক সময়, তো ওই জায়গায় একটা বাড়িতে থাকতেন, বাড়িটা ছিল আপনার বেশ পুরনো আর কি, লাইক পাকিস্তান পিরিয়ডে ওই সময় তৈরি করা, লাইক 50s বা 60s এরকম সময় তৈরি করা একটা বাড়ি, এবং মানে মানে বাড়িটার এই পুরানো বলার উদ্দেশ্য হচ্ছে যেটা যে বাড়িটার মানে একটা মানে বডি কল চেহারা যাতে মানুষ বুঝতে পারে এরকম। বাড়িটার মাঝখানে বেশ একটা খোলা জায়গা আছে আঙিনার মতো, আর চারপাশ দিয়ে আপনার মানে ঘর এবং সব কিছু আর কি। আর উপর থেকে আকাশ দেখা যায়, এরকম মানে মানুষকে একটু ফিল দিয়ে রাখলাম বাড়িতে। আচ্ছা, ওই বাড়িটাতে ওনাদের একজন বুয়া ছিল, এটা 80-এর দশকের একটা কাহিনী। তো ওই বুয়া ওনাদের সাথে অনেক বছর ছিলেন, বুয়ার নাম ছিল মুরজিনা, মানে এই ধরনের নাম বসল। তো যেটা হয়, উনি বেশ বয়স্ক একজন ভদ্রমহিলা ছিলেন, ওনার বাসার ছেলের অনেকদিন ওনারা বেশ আদর করতেন, সম্মান করতেন, এবং ওনাদের সবার সাথে বেশ ভালো একটা টাই ছিল ওই বুয়ার, অনেক বছর মতো বাসা থাকে। একবার যেটা হয়, ওনাদের সেই উঠান ঝাড়ু দিতে যায় ওই বুয়া, বৃষ্টির সময় ঝাড়ু দেয়, উঠানটা ভিজে যায় পানিতে। তো সেই সময় তার পায়ে একটা পেরেক ঢোকে, এবং পেরেকটা জং ধরা ছিল, এবং সে যেহেতু উনি মানে একজন মানে মানে অল্প শিক্ষিত বা শিক্ষিত মানে শিক্ষা দীক্ষা তেমন ছিল না, সেটা খুব একটা মানে মানে এটাকে খুব একটা গুরুত্ব দেয় না পেরেক ঢোকাটাকে। সে ওইভাবে পেরেকটাকে ফেলে দেয় এবং ওইভাবে সে থাকে। এবং একসময় যেটা হয়, আস্তে আস্তে মানে তার পায়ের মধ্যে ওটা মানে মানে আপনার কি বলো মানে ইনফেকশন ঘটায়, যেটা নাকি আপনার বলা হয় কি বলি আমরা টিটেনাস বা সামথিং, এরকম অসুখে একসময় সে মারা যায়। তো মারা যাওয়ার পরে যেটা হয়, সবাই মনে করেন এটাকে মানে বেশ দুঃখ পায় বাসায়, বেশ মানে মন খারাপ থাকে, বুয়া সবার প্রিয় ছিল। তো যাই হোক, বুয়ার মৃত্যুর পরে অনেকদিন পর থেকে ওই বাসাটার ভেতরে কিছু মানে অদ্ভুত ঘটনা মানে ঘটতে থাকে। যেরকম রাতের বেলা অনেকেই শোনে যে আপনার যে কিচেন থাকে, সেই কিচেনে কিছু মানে নড়াচড়া হচ্ছে, বুয়া থাকতে যেরকম করতো সেরকম নড়াচড়া শব্দ পাওয়া যায়, এবং সবাই তখন খুব মানে অবাক হতো যে এত রাতে কিচেনে খেয়ে গেছে, এবং যে দেখতো ওখানে কেউ নাই। যেটা হয়, ওদের ফ্যামিলির সবচেয়ে ছোট যে মেম্বারটা থাকে, একটা মেয়ে, সে স্কুলে পড়তো, সে প্রথম যেটা দেখে, একদিন রাতের বেলা সে বের হয়, বের হয়ে দেখে যে উঠানের কাছে কোনায় ওই বুয়া ঝাড়ু দিচ্ছে রাতের বেলা। সে বের হয়েছিল আপনার বাথরুমে যাওয়ার জন্য, এটা থেকে সে চিৎকার করে ওঠে বুয়াকে দেখে। চিৎকার মানে সেন্সলেসের মতো হয়ে যায়। তাকে তখন জিজ্ঞেস করা হয় তুমি কি দেখছো, সে বলে যে আমি ওখানে দেখছি বুয়াকে। ওরা প্রথমে আমল নেয় না, মনে করে বুয়াকে ছোট কাল থেকে দেখছে, তাকে আদর করছে, হতে পারে এটা করবি এরকম কিছু হতে পারে, আমলে দেয় না। কিন্তু এরপরে ওদের বড় একজন মেম্বার এই জিনিসটা ফিল করে, সে দেখে না, সে রেস্টরুমে গিয়েছিল, কিন্তু সে বাইরে তার মনে হলো যে ওই কর্নারে বুড়া যেখানে বসে বসে পান খেত সেই জায়গায় কেউ বসা। তো উনি বের হয়ে এসে দেখে, দেখে ওখানে কেউ নাই, জায়গাটা পুরোপুরি আপনার এমটি, মানে কোনো মানুষজন কেউ নেই। বাট উনি একদম স্পষ্ট ফিল করতেছিল যে ওইখানে আচ্ছা সায়ের মতো বুয়া যেরকম বসে খেত, উনিও মনে করে যে ওনার ভেতরে আর কি এরকম একটা জিনিস, যে এই বুয়া তো আমাদের বাসায় ছিল, হয়তো আমি সবসময় দেখতে একটু অভ্যস্ত, হয়তো এরকম একটা জিনিস আমার মাথায় আসছে এবং সেটাই করি। বাট এরপর থেকে বাসার সবাই আসতে থাকে এই আপনার এই বুয়ার গান গাওয়ার শব্দ, মানে গ্রামের মানুষ গান গেয়ে মানে মানে অনেকটা পুঁথি পাঠের মতো করে রাত্রেবেলা, এগুলো শোনা শুরু করে। এবং শোনা শুরু করার পর সবাই একসময় ভয় পেয়ে যায় জিনিসটা নিয়ে। এবং ওদের বাসার যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা যেটা দেখে, যে ওদের এক খালা ছিল, উনি দেখেন যে ওই ফ্লোরের মধ্যে ওই একদিন রাতেরবেলা অন্ধকারে পা দিতে গেছে, দেখে যে ওই বুয়া শুয়ে আছে ওখানে, তার দিকে তাকায় বলে খালাম্মা কেমন আছেন। এটা তার কাছে খুবই মানে ভেরি হরিফিক একটা সিচুয়েশন হয়। সে চিৎকার করে, সবাই আসে। এরপর বাসার মধ্যে একজন হুজুরকে নিয়ে আসা হয়, হুজুর আসে, হুজুর এসে বলে অ্যাকচুয়ালি দেখেন এরকম প্রেতাত্মা বা কিছু এটা আসলে এক্সিস্ট করে না, যেটা হয় নিশ্চয়ই কোনো দুষ্ট জিন আপনাদেরকে ভয় দেখাচ্ছে। এবং এইটাই হয় সাধারণত, কেউ যখন মারা যায় তার মানে তাকে ইমিটেট করে কোনো দুষ্ট জিন কাজটা করে, এবং ওই হুজুর যেটা করে ওই বাড়িটাকে বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পর ওনারা এই বুয়ার এই ধরনের জিনিস দেখা ওনাদের বন্ধ হয়ে যায় কিছুদিন, বাট আস্তে আস্তে আবার ওইটা ব্যাক করে। তো ব্যাপারটা যেটা হয়, হুজুরকে আবার ডাকা, হুজুর বলে যে হতে পারে যে আপনারা যে জিনিসগুলো আমি দিয়ে বন্ধ করি, তাবিজ কিছু একটা লাগিয়ে দিই বাসায়, সেটা আপনারা হয়তো আপনার সরাই ফেলছেন বা কিছু একটা, যেটার কারণে জিনিসটা হয়। তো এই যে সেম প্রবলেমগুলো আপনার বাথরুমে দেখা যাচ্ছে, যে হয়তো গেছে কারো মনে হচ্ছে কল ছেড়ে কেউ আসে, এই প্রবলেমগুলো এখানে কন্টিনিউসলি হতে থাকে বাসায়। এবং পরবর্তীতে ওই মিলিয়াপুদের ওই বাসা ছেড়ে চলে যেতে হয়, ওনারা ওই বাসা থাকতে পারেন না, ওনারা ওইটা সরকারি বাসা ছিল ওনাদের, ওখানে থাকতো, ওখান থেকে পরে ওনারা চলে গেল। এরপর থেকে আর এই বুয়ার জিনিসটা ওনারা দেখেন না।
ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা কিছু SMS পড়বো এবং তারপর একটা ছোট্ট ব্রেকেও যেতে হবে, আমাদের হাতে সময় খুবই কম। আমাদেরকে রবিন লিখেছেন যে বাবু ভাই জোস 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 আই লাইক ভোদা ফ্যাম। আমাদেরকে রুবেল লিখেছেন খুলনা থেকে যে আজ অনেক বেশি তার ভয় লাগছে, হাসিফ আমাদেরকে কাটাবন থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন খুলনা থেকে শ্রীফাত, আখি, সাইদ, সাকিদ আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, জুয়েল আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে তৌসিফ, SMS করেছেন টিজে, দুর্জয় টঙ্গি থেকে, এস কে সজীব আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন কামরুল আমাদেরকে ধীমান কুমার এসএমএস করেছেন, ভাই আপনার এসএমএস আমি পড়ছি। আমাদেরকে তুর্য এসএমএস করেছেন তেজগাঁও থেকে, আমাদেরকে এসএমএস করেছেন ডেভিড, এছাড়াও কবির জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রনি, আমাদেরকে এসএমএস করেছেন এস কে রাজু, এছাড়াও আমাদের এসএমএস করেছেন সুলতান, চরম একটা স্টোরি তাই লিখেছেন। আশিস আমাদের এসএমএস করেছেন কিরং থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই আপনার, এবং যেমন হচ্ছে মইনমালা বরিশাল থেকে এসএমএস করেছেন, জুয়েল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন হাসান বিনোদপুর রাজশাহী থেকে, এস কে সজীব, আচ্ছা আমার কাছে এসএমএস গুলো মানে আমি একবার পড়ে ফেলেছি, তারা আবারও এসএমএস পাঠাচ্ছেন। স্বপন আমাদের ঢাকা মেডিকেল থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সুমন, এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শহীদ, এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও ফিরোজ সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলে মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 940 নম্বরে। আমরা বরং ঘটনা শেষ করে একেবারে ব্রেকে যাই, সেটা মনে হয় বেটার। আর একটা কোথায় ঘটনা রয়েছে, আমরা ছোট ঘটনা শুনি তারপরে একবারে ব্রেকে যাই।
এই কাহিনীটা আমাকে বলেছে শকত, ও আমাদেরই বয়সী, যেটা হয় এটা আপনার সেই 90s এর ঘটনা, তখন আপনার এই মোহাম্মদপুর যে পেড়ি বাঁধটা এটা তখন নতুন হচ্ছে, নতুন হচ্ছে এখানে তখন কেবল মাটি ফেলে আর কি আপনার উঁচু করা হয়েছে, আর ওই পাশে তখনও গ্রাম আছে এবং এই সাইডটাও তখন ডেভেলপ না। এখন যেখানে মানুষ দেখছে যে আপনার অনেক নতুন টাউন হয়েছে, যেমন আপনার মোহাম্মদিয়া হাউজিং বা এ ধরনের টাউনগুলো তখন ছিল না, তখন এই জায়গাটা টোটালি মাটি ফেলানো ছিল। যাই হোক, তখন শীতের সময় তো সহকতরা যেটা করতো, ওরা কয়েকজন বন্ধু ওই রাতের বেলা হাঁটতে বেরোতো, শীতের সময় একটু গ্রাম্য ফ্লেভার নেওয়ার জন্য আপনার বেড়ি ব্যাগ দিয়ে হাঁটতো, হেঁটে হেঁটে মনে করেন যে একটা সার্টেন ডিস্টেন্সে যেত। তো ওখানে যাওয়ার জন্য যেটা হয়, ওরা মিট করতো একটা জায়গায়, সেখান থেকে ফ্রেন্ডরা হেঁটে যেত। তো একদিন এরকম সহকত রাতের বেলা ধরেন তখন 8:30 বাজে, এরকম সময় সে ওই বন্ধুদের সাথে মিট করতে যায়। তো যেখানে ওরা মিট করতো সেই জায়গাটা ওই বেড়িবাঁধের কাছে, সেখানে যে দেখে যে তেমন কোনো বন্ধু নাই, বাট ওদের একটা ফ্রেন্ড গায়ে শাল জড়ানো সে দাঁড়ায় আসে। তো দেখে চিন্তা করে এইটা অমুক ওখানে আছে, তো ওকে ডাকে, ডাকার পর যেটা হয় ওকে এরকম হাত দিয়ে ওয়েভ করে আর কি, ওকে হাত দিয়ে ওয়েভ করার পর ও ওকে ফলো করা শুরু করে। তো ওর সাথে হাঁটতে হাঁটতে যায়, প্রায় ডিস্টেন্স প্রায় ও 10-12 feet ডিস্টেন্স দুই ফ্রেন্ডের মধ্যে, ও হাঁটতেছে, শকত মনে করে যে ফ্রেন্ড হেঁটে যাচ্ছে তো যাচ্ছে, ও ওকে পিছিয়ে পিছিয়ে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু দৌড়ায় ডিস্টেন্সটা কিন্তু সে কমাতে পারে না, একই রকম ডিস্টেন্স থাকে। তো সে একটা এটা ফান ভেবে নেয়, এবং এই যে দৌড়াতে দৌড়াতে ও কিন্তু ভুলে যায় যে যতটুক লিমিট ওরা চায় বেড়িবাদ দিয়ে, কারণ ওই সময় তো আরো মনে করেন অন্ধকার ছিল, আশেপাশে শহর ছিল না, মানে গ্রামের দিকেই চলে যায় পুরো, এবং বেড়িবাদটা বেশ অন্ধকার একটা জায়গায় মানে চলে গেছে, আশেপাশে আলো নাই, দূরে গ্রাম, তো মানে ওইটা কিন্তু আর ফিল করে না। তো এক সময় যেতে যেয়ে ও হঠাৎ করে দেখে যে অন্ধকারটা আরো মানে গাঢ় হয়ে গেল, বন্ধুটাকে আরো সামনে দেখতে পারে না। এই সময় শীতের মধ্যে বেশ বাতাস আসে, একটা খুব মানে জোরে বাতাস আসে, বাতাসের সাথে কিছু ধুলোবালি আসে, ওর চোখে টোকে লাগে, তো কিছুটা কনফিউজ হয়ে যায়। হেঁটে সামনে বাতাসে দেখা যাচ্ছে যে অন্ধকারটা আরো ঘনীভূত দেখতে পাচ্ছে না, তো হেঁটে বন্ধুকে ডাকতে থাকে। তো একটু পরে আবার চোখে পড়ে যে বন্ধুটা সেই বাঁধের কোনারে দাঁড়ায় আসে, দাঁড়ায় আস্তে আস্তে ওই বাঁধ থেকে নেমে যাচ্ছে নিচের দিকে। তো ও ওকে ফলো করে করে যায় যে ওই বাঁধের ওই যে জায়গাতে বন্ধু নামছে ওখান থেকে সে নেমে যেতে যায়। এই সময় ঠিক ও পা হড়কায় যায়, মানে জায়গাটা ছিল আলগা বালি মাটি টাইপের, ও পা হড়কায় যে হঠাৎ করে হাতে কি একটা বাঁধে ধরে বসে, ধরে পড়ার পর দেখে বাঁশ ধরে আছে সে, তখন তার একটু হুশ ধরে। তো ও তখন মনে করেন যে খুব টেন্স হয়ে যায় যে কি বাঁশ ধরেও দাঁড়ায় আছে, মাটি পায়ের নিচে মাটি পাচ্ছে না খুব মতো। তো পকেটে আপনার ম্যাচ ছিল DSLR, তো ওইটা জ্বালে, জ্বালার পরে যেটা দেখে যে নিচে কনস্ট্রাকশনের জন্য ওই বাঁধ তৈরি করার জন্য বস্তার পাশ থেকে কিছু চোখা চোখা বাঁশ এরকম রাখা, মানে ফেস করা, ও যদি আরেকটু হড়কায় পড়তো একদম বাঁশের উপরে যেসে পড়তো চোখা বাঁশগুলোর মধ্যে, এবং ওইখানে কিছুই নেই। আর পাশের পানি যেটা থাকে, পানির মধ্যে দেখে বিশাল একটা হুটুপুটি, যেমন একটা বড় আপনার বাবল উঠলে যেরকম হয় পানিতে, ঠিক সেরকম একটা বাবল উঠছে, এবং সে তখন প্রচণ্ড ভয় পেয়ে যাবে। এবং আসার সময় ও তখন মানে মানে দিশাই রাখতে পারেনি, ও কোনো একটা ঘোরের মধ্যে সে হেঁটে হেঁটে ফিরে আসে যাবে। তো পরবর্তীতে ও যখন বন্ধুদের সাথে দেখা হয়, ওই রাতেও আর কিছু বলে না, পরবর্তী বন্ধুদের সাথে যখন দেখা হয় জিজ্ঞেস করা বলে যে যেই বন্ধুর কথা সে বলছিল, যার পেছনে পেছনে সে গেছে, সেই বন্ধু যদি আসে সে অন্য জায়গায় ছিল।
ওকে, অনেক ধন্যবাদ, আজকের হাতে সময় নেই, এর মধ্যে আমার একটা ব্রেক নেইনি, সেই ব্রেকটা পরে নিতে হবে। সো আমরা আজকে এখানে শেষ করব। যাবার আগে জানিয়ে চাই, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, এখনো পর্যন্ত দেখতে অনেকে SMS পাঠাচ্ছেন এবং SMS করেছিলেন, তুষার বরানি থেকে, মোমেন চট্টগ্রাম থেকে, বাবুল কক্সবাজার থেকে, রাফিন আমাদের SMS করেছেন, SMS করে বলছেন যে আমি তার SMS পড়িনি, হামিদ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে, মামুন নারায়ণগঞ্জ থেকে, ইমতিয়াজ এবং তমাল বরিশাল থেকে, সেবতী আমাদের SMS করেছেন ফার্মগেট থেকে, প্রিন্স আমাদের SMS করেছেন নাটোর থেকে, সুমন সরকার আমাদের সুমন সরকার আমাদের SMS করেছেন সিলেট থেকে, কামরুল নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, সাইফুল ডেমরা থেকে SMS করেছেন, রবিন নিজামুদ্দিন রোড থেকে SMS করেছেন, এসকে রোমিও বিক্রমপুর থেকে SMS করেছেন, SMS করেছেন তুষার মঈন সহ আরো অনেকে, আমি অনেকের SMS পড়তে পারলাম না, এখনো দেখতে পাচ্ছি। আসছে তানভীর SMS করেছেন, ফারুক খালিশপুর থেকে SMS করেছেন, মিল্টন আমাদের SMS করেছেন, SMS করেছেন আরো অনেকে। যাই হোক, আমি সবাইকে থ্যাংকস জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। একটু আগে আপনাদেরকে বলেছি যে আপনারাই আসলে প্রত্যেকের প্রাণ প্রাণ, এবং আপনাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার নেই। আমরা আশা করব যে আপনাদের কাছ থেকে আবারও আগামী সপ্তাহে এরকম দারুণ দারুণ সব ঘটনা পাবো, সেজন্য অপেক্ষায় থাকলাম। জানিয়ে দিচ্ছি যাওয়ার আগে আরও একবার আমাদের ইমেল অ্যাড্রেসটি, bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠান। চমৎকার সপ্তাহ কটুক আপনাদের, সেই আশা করব। অপেক্ষায় থাকলাম আপনাদের দারুণ দারুণ সব ঘটনার। আগামী সপ্তাহে ঠিক রাত 11:59 আপনাদের সাথে আবারও কথা হবে। ফিরে আসবো আমি রাসেল এবং মাসুম নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন সবসময় রেডিও ফুর্তির সাথে থাকুন, সেটা আশা করবো। চলে যাচ্ছি আমরা, বাট রেখে যাচ্ছি আপনাদের জন্য রেডিও ফুর্তির দারুণ প্লেলিস্ট। সো স্টে টিউন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.